স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী আমরা যারা রয়েছি প্রত্যেকের কাছে কিন্তু একটা অন্যরকম আবেগের নাম হচ্ছে জাগো এফএম এর ভূত স্টুডিও যেটা প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে। সালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি, ফেসবুক, ইউটিউব লাইভ, একই সাথে ফ্রিকোয়েন্সি, মোবাইল অ্যাপ সবগুলো মাধ্যমে কিন্তু যুক্ত হয়ে গেছি আমরা। এবং প্যারানর্মাল বা ভুতুরে এই শব্দগুলো যারা আমরা একটু অন্যরকমভাবে ভালোবাসি বা হচ্ছে এনজয় করি এই ধরনের ঘটনাগুলো শুনতে, তো তাদের জন্য কিন্তু একটা অন্যরকম আয়োজন এই ভূত স্টুডিও। তো স্বাগত সবাইকে আজকের ভূত স্টুডিওতে, সঙ্গে রয়েছি আমি আর যে অপূর্ব, এবং একদমই ঠিকঠাক সময়ে আমরা শুরু করতে পারলাম আজকের ভূত স্টুডিও। এবং প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনাগুলো ঘটে। তো প্রথম প্রথম যখন আমি ব্যক্তিগতভাবে প্যারানর্মাল ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম বা বোঝা শুরু করলাম, তখন বোকার মতো হয়তোবা ভাবতাম যে আমাদের সারাউন্ডিং এ হয়তোবা কিছু না কিছু ঘটে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র যে ঢাকা বা বাংলাদেশ বা এর ভেতরেই যে ব্যাপারগুলো সীমাবদ্ধ নেই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি হয়তোবা কল্পনাও করতে পারছেন না যে খুবই যদি বলি যে চাকচিক্যে ভরা একটা দেশ, এবং সেখানেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয়। খুবই চাকচিক্যে ভরা একটা দেশ, সেখানেও কিন্তু মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে পজেসড হচ্ছে, কিংবা এমনকি এমন এমন কিছু দেখছে বা এমন এমন কিছু ঘটছে যার ব্যাখ্যা বা কারণ আপনি আমি খুঁজতে গেলে হয়তো বা পাবো না। তো সেই ব্যাপার স্যাপারগুলো নিয়ে এবং সেই গল্পগুলো নিয়ে কিন্তু আমাদের ভূত স্টুডিও শুরু হয়ে গেল। সো ওয়েলকাম টু দ্য শো, শুরু কিন্তু হয়ে গেছে ভূত স্টুডিও আর যে অপূর্বর সঙ্গে। এবং আজকের প্রথম যিনি অতিথি, এই মানুষটা আমাদের ভীষণ রকম কাছের, এবং এর আগেও বেশ কিছু এপিসোডে কিন্তু আমরা আর যে পুতুলের কাছ থেকে বিভিন্ন রকমের স্টোরি শুনেছি, রাইট? সো আই হোপ আজকের সময়টা আপনার দুর্দান্ত রকম ভালো কাটবে আর যে পুতুলের সঙ্গে। কেমন আছিস পুতুল?
ভালো আছি।
আচ্ছা, আজকে প্রথম কোন ঘটনাটা শুনবো তোর কাছ থেকে?
আচ্ছা, আজকে প্রথমে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একজন কাপলের। তারা রিসেন্টলি না 3 বছর আগে তোমার নেপালে ঘুরতে গিয়েছিল, তো সেখানকার একটা ঘটনা স্পেসিফিক ভাবে তাদের সাথে যখন আমার কথা হয় তখন তারা বলে দেয় যে আপনি হ্যাঁ বলবেন নেপালের, কিন্তু মানে স্পেসিফিক জোনের কথাটা যেন না বলি, কারণ ওই জোনটা সম্পর্কে একটু মানে বলে যেহেতু এটা হচ্ছে তোমার টুরিস্ট স্পট, তো ওটা না বলি। ওকে, আজ থেকে 3 বছর আগের ঘটনা ছিল, এবং এই কাপলের সাথে আমার দেখা হয়েছিল আমার মানে এটা বইমেলা শুরু এরকমই হবে, বইমেলার দিকে। হ্যাঁ, 3 বছর আগে কোন এক বইমেলাতে তার সাথে আমার তাদের সাথে আমার দেখা হয়েছিল। তো যাই হোক, এরপর তাদের সাথে সখ্যতা, কথা বলা, তো রিসেন্ট তারা অ্যাকচুয়ালি তাদের লাইফের এই গল্পটা আমাদের সাথে শেয়ার করে, অ্যাকচুয়ালি আমার সাথে তারা শেয়ার করে। কাপলের একজন ছিলেন, একজন তার নাম ছিল রিফাত, এবং যিনি মেয়ে ছিলেন মেয়েটার নাম ছিল আখি। তাদের বিবাহিত জীবনের 5 বছর চলছে, এবছর 5 বছর চলছে। তো বিয়ের পরপর খুব একটা যে ঘোরাঘুরি হয়েছিল তা না, ছেলেটা তার কাজের ব্যস্ততার কারণে হয়তো ভাবে যেতে পারেনি। আর রাইট নাও যদি বলি আখির কথা, আখি এই মুহূর্তে একটা স্কুলে অ্যাজ এ টিচার হিসেবে তিনি আছেন। গল্পে চলে যাই, মূল গল্পটা যেখান থেকে শুরু। তো সে বছর ওরা দুজন আসলে প্ল্যান করে, যেহেতু তাদের হানিমুন হবে হয়নি, তো তারা চাচ্ছিল বাংলাদেশের বাইরে কোথাও যেতে, আশেপাশে কোথাও। তো অ্যাজ ইউজুয়াল আশেপাশে বলতে আমরা নেপালটাকেই অনেকেই কিন্তু বেছে নেই বা ইন্ডিয়া, সো ওরা নেপালে যাওয়ার প্ল্যান করে। ফাইন, তবে নেপাল ট্যুরটা এবার একটু বড় সড়ো করে দিতে চাচ্ছিল, মানে মোটামুটি বলতে গেলে ওরা এমন চায়নি যে ভাই 4-5 দিন থেকে চলে আসবো, ওরা প্রায় 10-15 দিন বা 20 দিনের মতো স্টে করতে চাচ্ছিল। মানে পুরোটা নেপাল ঘুরে দেখবে, এক একটা জায়গায় থাকবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা জায়গায় 3-4 দিন করে থেকে সেই জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করবে, অ্যান্ড দেন আসবে, এমনটা যাচ্ছিল। সো মোটামুটি ওদের ট্যুরটা ছিল 21 দিনের ইন টোটাল, মানে আসা যাওয়া অ্যান্ড ওখানে থাকা। তো ওরা যায় নেপালে এবং ভালোই যাচ্ছিল, প্রথম 7 দিন খুব ভালোই ভাবে ওরা স্টে করলো, বিভিন্ন জায়গা ঘুরছিল, বিশেষ করে ওদের হিল স্টেশন গুলো খুবই জোস ছিল। অ্যান্ড হিল স্টেশন সব মানে যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য তো ওই জায়গাগুলো রীতিমতো ওয়ান কাইন্ড অফ স্বর্গ টাইপ, তো ওরাও খুব পছন্দ করত, আর দুজনই মানে পাহাড়ে উঠতে খুব পছন্দ করত। তো ঠিক আছে, 7 দিন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছিল, 8 বা নবম দিন, অষ্টম বা নবম দিনের দিন ওদের সাথে যারা টুরিস্ট গাইড ছিলেন, এবং আর একটু বলে নেই, ওরা মানে নেপালে যাওয়ার পর প্রথম যে হোটেলে ওঠে ওই হোটেলের আশপাশটাই কিন্তু ওরা খুব ভালোভাবে ঘোরাঘুরি করে ওই সাত আট দিন। আমি যেহেতু বলেছিলাম যে ওরা বিভিন্ন জায়গায় হচ্ছে ওই এক ঘন্টা দু ঘন্টার জন্য বা সকালে গেলাম দুপুর পর্যন্ত থাকলাম এভাবে থাকতে চায়নি, ওরা এক্সপ্লোর করতে চেয়েছিল ভালো করে সবগুলো জায়গা। সো সাত দিনের মধ্যে মনে হয় একটা জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করলো, যেটা ছিল ওর হোটেলের কাছে। এরপর ওরা অন্য একটা জায়গায় সুইচ করে, যেটা হিল স্টেশন ছিল, এবং ওরা চাচ্ছিল বিভিন্ন পাহাড়গুলো এক্সপ্লোর করতে নেপালের। সো ওদের সাথে যিনি টুরিস্ট গাইড ছিলেন উনি ওখানকারই ছিলেন, স্থানীয় একজন পাহাড়ি একজন লোক ছিলেন। বয়স আনুমানিক ওরা যেটা বলল হবে 42 or 43 এরকম কাছাকাছি। তো নতুন জায়গা, তাকে তো নতুন দেশ নতুন জায়গা, ভাল লাগছিল সবকিছুই। তো হুট করে ওই যেটা বললাম সেকেন্ড যে জায়গাটাতে ওরা গিয়েছে সেদিন সন্ধ্যাবেলায়, প্রথম দিনের পরের দিন সন্ধ্যাবেলায় ওদের টুরিস্ট গাইড ওদের কাছে আসে। সারাদিন কিন্তু টুরিস্ট গাইড ওদের সাথেই ছিল, বাট হুট করে সন্ধ্যাবেলায় উনি আসেন। সন্ধ্যাবেলায় এসে উনি বলেন যে আপনারা কি পাহাড়ে উঠতে পছন্দ করেন? তো ওরা তো অবশ্যই বলেছে যে হ্যাঁ আমরা পাহাড়ে উঠতে পছন্দ করি। তো তিনি বলেন ঠিক আছে, আমার চেনা জানা একটা পাহাড় আছে খুবই সুন্দর, কিন্তু মানুষজন একটু কম যায় সেখানটাতে, বাট আপনাদের ভালো লাগবে, যদি যেতে চান তাহলে আগামীকাল দুপুরবেলায় রেডি থাকবেন। তো রিফাত ভাই একটু মানে খটকা লাগে, দুপুর বেলায় কেন গেলে? আমরা সকালে চলেন, সকালবেলা রওনা দিই, তাহলে দেখা যাবে যে অনেক মানে পুরোটা দিন পড়ে আছে, ভালোভাবে ঘুরতে পারবো, অনেকটা সময় নিয়ে এক্সপ্লোর করতে পারবো। তো গাইড টুরিস্ট গাইড যিনি ছিলেন উনি বলছেন না, ওখানে যেতে হলে দুপুরেই যেতে হবে। তো আচ্ছা রিফাত ভাই বলছে ওকে ডান, ঠিক আছে, যেহেতু স্থানীয় মানুষ উনি ভালো বুঝবে। তো পরদিন সকালে ওরা জাস্ট হচ্ছে ওদের হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখলো, হাতে একটা ম্যাপ ছিল, সো ম্যাপ নিয়ে যতটুকু আশেপাশে এক্সপ্লোর করা যায়। দেন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপরে ওরা রওনা দেবে, এমনটা ওদের প্ল্যান ছিল। বাট 12:30 নাগাদ ওদের টুরিস্ট গাইড ওদেরকে ফোন দিয়ে বলে আপনারা কি রেডি আছেন, তাহলে আমার সাথে চলেন। তো তখন ওরা বললো যে না আমরা এখনো তো লাঞ্চ করিনি, লাঞ্চ করে রওনা দিই। তো সে বলছে না না এখানে লাঞ্চ করবে না, আপনাদের জন্য খুব সুন্দর একটা স্পট রয়েছে সেই পাহাড়ে লাঞ্চ করার জন্য, তো সেখানে গিয়ে লাঞ্চ করবে। ওকে ডান, ঠিক আছে, তাহলে পাহাড়ি খাওয়া খাওয়া হবে, মানে টেস্ট করা হবে। তো তারা রওনা দেয়। প্রথম রিফাত ভাই যেটা বলে যে হোটেল থেকে গাড়িতে অলমোস্ট 40 মিনিটের রাস্তা ওরা পার করে, 40 মিনিট কিন্তু বিশাল রাস্তা। এরপর একটা ছোট্ট গ্রামের মাঝখান দিয়ে, মানে গাড়ি প্রথম 20-25 মিনিট নাকি শহরের মাঝে ছিল, এরপর যে মানে প্রত্যন্ত অঞ্চলের দিকে ঢুকলো, বাকি 20-25 মিনিট শুধু ওই প্রত্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে গাড়ি গিয়েছে, তার মাঝে মাঝে কিছু গ্রাম বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে। তো ছোট্ট একটা গ্রামের মধ্যে ওরা ঢুকলো, গ্রামের বাজার বলতে পারেন, বাজার গ্রাম দুটো পাশাপাশি। তো সেই গ্রামে মানে মানুষজন খুবই কম, গ্রামের মানুষজন ছাড়া বাইরে থেকে কেউ গাড়ি নিয়ে আসলে এটা সবার চোখে পড়ে। তো সবাই ওদের দিকে তাকিয়ে আছে, গাড়িটা যাচ্ছে। তো তখন রিফাত ভাই বললো আমরা কি এখানে থেমে একটু খেয়ে নিব? তো টুরিস্ট গাইড বললো না না এখানে না, আমরা আর একটু সামনে যাব, আমরা একেবারে পাহাড়ে উঠে তারপর খাব। এখানে রিফাত ভাই একটু বিরক্ত লাগছিল, কারণ তার ক্ষুধা পেয়েছে প্রচন্ড এবং আঁখি আপুরো একই অবস্থা। তারপরও তারা টুরিস্ট গাইডের কথা হ্যাঁ বললো, ঠিক আছে। কিন্তু গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আপনারা আর কত দূর যাবেন, আমি এর বাইরে আর যাবো না, এই গ্রাম থেকে আমি আর বের হব না, আপনারা এই গ্রামের পরে বাকি রাস্তাটুকু হেঁটে যান, যদি অমুক পাহাড়ে আপনি গিয়ে থাকেন। তো তখন টুরিস্ট গাইডটা কেমন যেন ইতস্তত করে সাথে সাথে ড্রাইভারটাকে থামায় দেয় এন্ড বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। এবং রিফাত ভাইয়াকে বলে যে ভাই আপনি নামেন, চলেন আমরা এখান থেকে হেঁটে যাই, আপনাদের ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা, পাহাড়ি অঞ্চল, তাদেরও খুব ভালো লাগতো, ক্ষুধা লেগেছিল, একটু বিরক্ত লাগছিল, বাট আদারওয়াইজ সবকিছু মিলে ভালোই লাগছিল। তো তিনি এবং তার ওয়াইফ নামে আর সাথে কেউই ছিল না ওরকম অ্যান্ড টুরিস্ট গাইড, তো তারা হেঁটে রওনা দেয় যে পাহাড়ে উঠার কথা বলছিল সেই পাহাড় দিকে। তো ওই সময়টা রাখি আপু যেটা লক্ষ্য করে, গ্রামের মানুষজন খুব অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে, খুবই অদ্ভুত দৃষ্টিতে, এবং ড্রাইভার যতটা সম্ভব তড়িঘড়ি করে তাদেরকে নামিয়ে দিয়ে তার কাছ থেকে বিল, মানে ভাইয়ার কাছ থেকে বিলটা নিয়ে তড়িঘড়ি করে ওই গ্রামটা ছেড়ে, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি চলে যাই এখান থেকে, আমি চলে যাই এখান থেকে, এরকম একটা ভাব করলো, ড্রাইভার চলে গেল। তো তারা পাহাড়ের দিকে রওনা দিল, হাঁটছে। এইভাবে করতে করতে অলমোস্ট 2:30 বেজে গেছে, 2:30-3 নাগাদ এবার পাহাড়টা দেখলো, ফার্স্ট টাইম পাহাড়টা দেখলো রিফাত ভাই। পাহাড়ের মানে একদম নিচে পাদদেশ যেটাকে আমরা বলি, সেইখানটাতে বিশাল সুন্দর একটা ঝর্ণা, মানে ঝর্ণাটা দেখলে মনটা ভরে যায়, এমন এত সুন্দর। মানে আখি ভাবি যেটা আমাকে বললো, মানে সরি আখি আপু যেটা বললো যে আপু আমরা জাস্ট ঝর্ণাটার দিকে তাকিয়েছিলাম, কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, পলক ফেলতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা ঝর্ণা। ইভেন রিফাত ভাইও তো, তারা তো ঝর্ণাটা দেখে রীতিমতো এত খুশি হয়ে গেল, তারা ঝর্ণার পানিতে একটু নামতে চাচ্ছিল। তো তখন টুরিস্ট গাইড বললো, এখন না, আমরা যখন ফিরত আসব তখন আপনি নামবেন, এখন নামার কোনো দরকার নেই, আপাতত চাইলে আপনি ফ্রেশ হতে পারেন। তারপরে ঝর্ণা দেখেছে একটু পানা ভিজালে কি হয়, তো তারা একটু হাত পা ভিজালো ঝর্ণার পানিতে, একটু ঝর্ণার পানিতে টেস্ট করে দেখলো, তাদের ভালো লাগলো, ছবি তুললো, ভিডিও করলো, এরপর তারা আগানো শুরু করলো। এখানে একটু বলে রাখি, গ্রাম থেকে ওই পাহাড়ের ওয়াকিং ডিস্টেন্স প্রায় 15-20 মিনিটের ছিল। এরপর তারা পাহাড়ে ওঠা শুরু করলো। কিছু দূর উঠতে গিয়ে রিফাত ভাই যেটা দেখলো যে তার কাছে মনে হচ্ছে আগের দিন হয়তো বা এই এই সাইডটাতে বৃষ্টি হয়েছে, কারণ পাহাড়টা একটু পিচ্ছিল হয়ে আছে এবং ভেজা। তখন অ্যাকচুয়ালি বলছিল, আচ্ছা এটা তো ভেজা ভেজা লাগছে মাটিগুলো, আমি যতদূর জানি আপনাদের এই পাশটায় হচ্ছে ভূমিধস হয় অনেক বেশি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আদৌ কি এমন কিছু হয়েছে? তখন টুরিস্ট গাইড বলল যে না, এমন কিছু যদি বৃষ্টি হয়েও থাকে ভয় পাওয়ার কিছু নাই, এখানে খুব একটা বেশি ভূমিধস হয় না, অন্তত এই পাহাড়ে হয় না। আচ্ছা ঠিক আছে, তারা প্রকৃতি এনজয় করতে করতে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তাদের মতো করে উঠছে। তখন ঘড়িতে 3:10, অনেকখানি উঠেছিল উপরের দিকে। এখন রিফাত ভাই প্রচন্ড ক্ষুধা পাইছে, আর তিনি সহ্য করতে পারছেন না। তো টুরিস্ট গাইডকে বলেন, ভাই খাবারও নিয়ে আসি নাই, আপনি এখন বললেন কোথায় কি একটু বলেন। তখন টুরিস্ট গাইড বলতেছে, ভাই আর 10 মিনিট দেন, আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। 10 মিনিটও লাগেনি, একদম মানে ভাইয়ের কাছে যেটা মনে হলো পাহাড়ের ঠিক মাঝ বরাবর আসতে পারেনি, একটু নিচে হবে একটা দোকান এবং সেখানে ভরা মানুষজন, মানে পুরো দোকানটা ভরা মানুষজন। দেখে খুব অবাক হলেন উনি, কারণ হচ্ছে ওনারা যে রাস্তা দিয়ে এসেছেন এটা মোটেও মসৃণ কোনো রাস্তা না, যে মানুষজন চাইলে দুম দুম করে উপরে উঠে যাবে বা পাহাড় বেয়ে উঠে যাবে। আবার নিজেকেও তিনি সান্ত্বনা দিচ্ছেন যে না, আচ্ছা এরা তো পাহাড়ি মানুষ, পাহাড় হয়তো বা এদের কাছে তেমন আহামরি কিছু না, যতই উঁচু হোক উঠে যেতে পারে, এত উপরে উঠতেই পারে। আবার খটকাও লাগছে যে এত উপরে দোকান কেন, আবার নিজেকে নিজে বলছে যে হয়তো বা টুরিস্টদের জন্যই হতে পারে, আচ্ছা যাই না। দোকানে ঢুকলাম, একজন বয়স্ক মানুষ ছিলেন, আখি ভাবি এবং ভাইয়া দুজনকেই তারা খাবার খেতে দিলেন। টুরিস্ট গাইড ওখানে বসলেন, বসে বলছেন যে আপনারা খাবারটা খান, আমি পাশ থেকে মানে পাশে একটা ছোটখাটো, ওখানেও একটা ঝর্ণা ছিল, বসে ওখানে একটা ঝর্ণা আছে বাট ছোট একটা ঝর্ণা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনারা খাবার খেতে থাকেন। বয়স্ক মানুষ যার হোটেল ছিল মানে দোকান ছিল, তিনি এসে বললেন, ওটা কিন্তু খাবারের দোকান ছিল, তো উনি এসে খুব আদর যত্ন করে বলছে যে তোমরা কোথা থেকে এসেছো, খাও, আমি খাবার দিচ্ছি তোমাদেরকে, তার আগে আমাদের একটা রিচুয়াল আছে, এখানে যখন নতুন কেউ আসে তখন তাদেরকে আমরা বরণ করে নেই, সো খাবারে হাত দেওয়ার আগে একটু অপেক্ষা করো, আমরা তোমাদের আমাদের বরণ ডালাটা নিয়ে আসি। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে, তো উনি বরণ ডালা নিয়ে আসেন। পাহাড়ি ফুল কেমন মানে ভাইয়ের কাছে একটু অদ্ভুত লাগে, কেমন যেন একটু ধূসর বর্ণের টাইপ তার কাছে মনে হয়েছিল ফুলগুলো, আর একটু পার্পল অ্যান্ড ধূসর এরকম ফুল। ওই ফুলের মালা ভাইয়া ভাবি দুজনকে পরানো হলো এবং তাদেরকে তিলক করা হলো, তারপর তাদের সামনে খাবার রাখা হলো। তো রিফাত ভাই খাবারগুলো দেখে বলতেছে যে মানে জীবনের কখনো এই খাবারের চেহারা দেখিনি, কোনটা কি খাবার, খাবো কি খাবো না, একটু দ্বন্দ্বে ভুগছিলেন তারা। এর মাঝে সে টুরিস্ট গাইড এসে বললো, আপনারা খাওয়া শেষ করেন নাই এখনো, তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে নেন, আমরা রওনা দিব। তো আখি মানে তার ওয়াইফ, রিফাতের ওয়াইফ, তাহার ভাল লাগতেছিল না কোনো একটা কারণে, তার কেন জানি সেদিন কোনো কিছু ভাল লাগছিল না, একদমই ভাল লাগছিল না। সেও যেটা বলেছে, আমি খাবারটা খাবো না, আমি খাবো না, আমার ভাল লাগছে না, আমার ব্যাগে ইনস্ট্যান্ট নুডলস আছে, আমি ওটা করে নিচ্ছি, দ্যাটস ইট, আমি আর কিছুই খাবো না, আমি কিছু খাবো না মানে কিছু খাবো না। তাকে আসলে অনেকে জোরাজুরি করছিল, স্পেশালি হচ্ছে দোকানের ওনার, বাট উনি খায়, উনি একদম খায়নি। ভাইয়া কি মনে করো, ওনার কাছে মনে হলো সাদা ভাত জাতীয় কিছু একটা দিয়েছে আর কিছু তরকারি। এখন তরকারিগুলো যেহেতু আমরা মুসলিম, সো হালাল হারামের একটা বিষয় আছে, কোনটা কি কেমন কি আসে কি বিষয়, প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও সেগুলো না খেয়ে সে চাইলো ভাতটা খাওয়ার জন্য। সে এক চামচ খেয়েছে, তারপরে চামচটা সে মুখে নেবে, তখনই তার কাছে মনে হলো কেমন যেন একটা পচা গন্ধ, প্রচন্ড পরিমাণে বাজে একটা গন্ধ, স্মেল তার নাকে বাড়ি খাচ্ছে। তো এটা দেখে সে ভাতের দিকে তাকাতেই জাস্ট একটা শক। একজন সে ভাত খাচ্ছে না, ওখানে ছিল পচা খাবার বা অন্য কিছু হবে, মাটি ছিল, কিছু পোকা ছিল, মাটিতে যে পোকাগুলো থাকে। এইটা দেখা মাত্র আখি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়, ভাইয়ার সাথে সাথে বমি করা শুরু করে দেয়। তারা আশেপাশে তাকিয়ে দেখে যে জায়গাটা এতক্ষণ পর্যন্ত, ভাই দুপুর তিনটা বাজে, তিনটা সাড়ে তিনটা হবে তখন, আলো ছিল, সেই জায়গাটা দুম করে অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে একদম সন্ধ্যা না, রাত হয়ে গেছে জায়গাটার মাঝে, এবং আশেপাশে কেউ নাই। যেখানে দোকানটা ছিল ওখানে অনেক পুরনো একটা কুড়ে ঘর, অনেক পুরনো মানে কিছু একটা ছিল হয়তো, বা কোনো একটা ঘর ছিল আগে, বা কোনো একটা দোকান ছিল যেখানে হয়তো বিগত অনেক বছর যাবৎ কেউ থাকে না, বা হচ্ছে কেউ আসেনি, এমন একটা অবস্থা। টুরিস্ট গাইডের তো টিটিটারও দেখা পাওয়া যাচ্ছে না, এমন একটা সিচুয়েশনে তারা পড়ে গেল। দুজনে রীতিমতো হতভম্ব হয়ে গেল যে কি দেখতেছে এগুলো, মানে তারা মানে এদিক এদিক সেদিক তাকাচ্ছে যে কি করবে। ভাবি মানে রিফাতের ওয়াইফ, উনি সমানে দোয়া দুরুদ পড়া শুরু করলো, সমানে দোয়া দুরুদ পড়তেছে। এদিকে ভাইয়া যেটা দেখলো, মানে রিফাত ভাই যিনি দেখলেন, উনি তো বমি করেছেন, ওনার আবার বমি পাচ্ছে, এবং উনি আবার বমি করলেন, এবার রক্ত যাচ্ছে। ভাবি প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিলেন, তিনি ফোন বের করে ফোন দিবেন যে দেখেন যে ফোনে কোনো সিগন্যাল নাই। অনেক কষ্টে নিজেকে স্থির করে, এর আগেও তারা পাহাড়ে উঠেছে, মানে বাংলাদেশে থাকতো, তাদের দুজনের খুব ভাল লাগতো এই জিনিসটা। তো উনি জানেন যে পাহাড়ে যখন কেউ হারিয়ে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে স্থির হয়ে আগে দিকটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কোন দিকে আছেন বা কোন দিকে আপনি যাবেন। তো তাদের কাছে একটা কম্পাস ছিল, সেটা বের করে দেখলো যে কম্পাসটাও কাজ করতেছে না। তারপরও ভাবি সমানে দোয়া দূরে পড়তে থাকলো, ভাইয়াকে দোয়া দূরে পড়ে ফু দিচ্ছে, এক এক করে হচ্ছে যত কিছু সম্ভব হচ্ছে করছে, এবং তারা নোট দিচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে একদম, ওখানে স্টিল দাঁড়ানো। দুই তিনবার সেই টুরিস্ট গাইডকে তারা জোরে জোরে ডাকে, কিন্তু টুরিস্ট গাইড কোনো সারা শব্দ একদমই ছিল না। এভাবে করে কতক্ষণ কেটে গেছে জানে না, বাট ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে থাকলো, এবং খুব দ্রুত, মানে তিনবারের সময় যখন সে বমি করে তখন তার রক্ত বমি হয়, এবং তার পুরো মুখ হাত পা সব সাদা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, তার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে আর কোনো কথা বলতে পারতেছিল না, সে লিটারেলি পড়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে। এই অবস্থায় ভাবি আরো জোরে কান্নাকাটি শুরু করে দেয়, চারিদিকে বারবার হেল্প হেল্প করে চিৎকার দিতে থাকে তিনি, এবং দোয়াদুর মানে সে পড়ছিল, ননস্টপ পড়ছিল। তো কিছুক্ষণ পর তিনি যেটা ফিল করেন, তার কাছে যেটা মনে হতে থাকে, তাদের চারপাশ ঘিরে কিছু একটা ঘুরছে, আর প্রথমে আস্তে 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 আস্তে, এরপর প্রচন্ড জোরে জোরে, প্রচন্ড জোরে জোরে, মানে একটা কুণ্ডুলি পাকাচ্ছে, ঘুরছে একটা কুণ্ডুলি পাকাচ্ছে। এরপর ভাবির আর কোনো কিছু সেন্সে কাজ করতেছে না, মানে উনি কি দেখতেছেন, উনি কি জগতে আছে, জগতে ঊর্ধ্বে চলে গেছে, কি হচ্ছে না হচ্ছে, ভাইয়ার তো মনে হচ্ছে না চোখ দুটো বের হয়ে আসবে, এত কষ্ট হচ্ছে তার, সে দম নিতে পারতেছিল না। এই সিচুয়েশনের মাঝে ওনারা যেটা দেখলেন, কিছু গ্রামবাসী চলে আসছে, তাদের হাতে বিশাল বড় লাঠি ছিল, মশাল ছিল, এগুলো নিয়ে তারা ছুটে আসছে। এসে প্রায় হবে ওখানে 15-20 জনের মতো এসেছেন, তারা আসলেন ভাইয়াকে, তা এবং তাদের সাথে একজন হচ্ছে হুজুর বলবো না, সামন বলবো, মানে ঝাড়ফুঁক করে ওঝা টাইপ, এমন একজন লোককে নিয়ে এসেছেন, হুজুর তো ওখানে এসছে না, ওঝা টাইপ একজনকে নিয়ে এসেছেন। এবং উনি আসা মাত্রই ভাবি যেটা বললেন যে আমি দেখলাম যে তারা আসলো, আর ওঝা যে লোকটা ছিল উনি দাঁড়ানো মাত্রই ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জাস্ট হচ্ছে মাটিতে বাড়ি দেয়, সাথে সাথে ওই যে তাদের চারপাশ দিয়ে ভাবিয়া আর ভাইয়া চারপাশে যে ঘুর মানে যে জিনিসটা ঘুরছিল ওটা স্টপ হয়ে যায়, পরিবেশ ঠান্ডা একদম নর্মাল হয়ে যায়। এবং ভাবি চারপাশে তাকায় দেখে যে ওই আবারও একই সিনারিও, অন্ধকার হয়ে আছে সবকিছু, গ্রামবাসী এখন আপাতত তার গ্রামবাসী তার সামনে আছে, আর ওই কুড়ে ঘরটা মনে হচ্ছে যে ওখানে বিগত অনেক বছর যাবৎ কেউ আসে না। তো এরপর গ্রামবাসী তাড়াতাড়ি এসে তাদের দুজনকে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নিচে নামায় নিয়ে আসে যত দ্রুত সম্ভব। ওই মুহূর্তে ভাইয়াকে তো রীতিমতো কোলে করেই নামাতে হচ্ছিল, এবং তারা এক্সপার্ট ছিলেন বলে তাদের এতটা কষ্ট হয়নি। বাট ভাবি এই অল্প কিছুক্ষণের মাঝে এত কিছু দেখে সে মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিলেন। তাকে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং ভাবি দেখেন গ্রামটা কিন্তু অন্ধকার, মানে হচ্ছে সেখানে সন্ধ্যা। তারপর যে ওঝা ছিল, ওঝা ভাইয়াকে মানে ট্রিটমেন্ট দেয়, এবং ওঝা ট্রিটমেন্ট পেয়ে ভাইয়া রিফাত মোটামুটি বলতে গেলে সে অনেকটা উঠে বসে, স্টেবল হয়, অনেকটা সময় পর ভাবি অনেকটা স্টেবল হয়। এরপর যখন গ্রামবাসী তাদেরকে খেতে দেয়, তারা এখন আর কিছু খেতে চায় না, কারণ ওই যে ট্রমার মধ্যে চলে গেছে। আর তারা বারবার তাদের সেই ট্যুরিস্ট গাইডের কথা জিজ্ঞেস করছিল। তখন ওই যে ওঝার কথা বলছিলাম, বেসিক্যালি ওই ওঝা ছিল ওই গ্রাম প্রধান। তো উনি এসে, উনি কিছুটা ইংলিশ বুঝতেন এবং ইংলিশে বলতেও পারতেন যতটুকু বোঝা যায় বা বোঝানো যায়। তো উনি এসে ভাইয়ার সাথে কনভারসেশন শুরু করে যে আপনি যার সাথে এসেছেন, মানে টুরিস্ট গাইড, ও বেসিক্যালি এই কাজগুলাই করে এবং ওকে বহু বছর আগে গ্রাম থেকে বের করে দেয়া হয়েছে, বহু বছর আগে। ও মানে ওর অন্যদের ভাষ্য মতে ও হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড, যেটা এই পাহাড়েই সে করে এবং বিভিন্ন মানুষকে সে নিয়ে আসে, যাদেরকে নিয়ে আসে তারা আসলে গায়েব হয়ে যায়। এবং কিছু মানুষকে গ্রামবাসী উদ্ধার করতে সক্ষম হয়েছে, তার মাঝে তো যে রিফাত এবং আখি তারা অনেক লাকি যে তাদেরকে উদ্ধার করতে পেরেছে। বাট এমন অনেক আছে যাদেরকে কখনো আসলে খুঁজেই পাওয়া যায়নি, আর খুঁজেই পাওয়া যায়নি। আর ওই ট্যুরিস্টের এগেনস্টে কেন গ্রামবাসী স্টেপ নিচ্ছে না, ট্যুরিস্ট গাইডের এগেনস্টে? তো এটা বলার পর তারা যেটা রিপ্লাই দেয় যে আসলে যখন তাকে আসলে গ্রাম থেকে বের করে দেওয়া হয় ততদিন পর্যন্ত তারা জানতো যে এই ছেলেটা একটা মানুষ, কিন্তু এরপরে যতবার তাকে ধরার চেষ্টা করা হয়েছে ততবারই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটত, প্যারানর্মাল অনেক কিছু ঘটত সবার সাথে, ওই গ্রামের সবার উপরেই, বাচ্চা হোক বুড়ো হোক সবার উপরে ঘটত। তো এই জিনিসগুলো দেখার পর ওরা আসলে স্টপ হয়ে যায়। ওরা চেষ্টা করে যে এই লোকের সাথে যারা আসতো তাদেরকে সেভ করার জন্য, যেহেতু আজকে এদের দুজনকে দেখেছে, তো এদের দুজনকে দুজনের পেছনে, মানে ওদের তো টোটাল তিনজনের পেছনে গ্রাম প্রধান গ্রাম থেকে দুজন লোককে পাঠিয়ে দেয় যে তোমরা ওদেরকে ফলো করতে থাকো, যদি কোনো সমস্যা দেখো আমাকে সাথে সাথে খবর দিবে। তো সেটাই তারা দেখে। এবং গ্রাম প্রধান যেটা বলে যে তোমরা এই বিকেলবেলায় কেন বের হয়েছো, বিকেলবেলা তো বের হওয়া ঠিক না। তখন ওরা বলে আমরা তো দুপুরে বের হয়েছি, এই 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 টাইমিং ছিল। না, তোমরা যখন আমার গ্রামে ঢোকো তখন আনুমানিক সন্ধ্যা 6:30। এই জিনিস শোনার পর রিফাত আর আখি দুইজনের আসলে আর কিছুই বলা ছিল না। ওই ঘটনাটা মানে ওদের সাথে আসলে কি হতে পারতো, কি হতে যাচ্ছিল, আর কিছুই আসলে ওরা কারোকে প্রশ্নভাবে করে নাই। ওরা জাস্ট চাচ্ছিল ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে। তারপরে ওরা তো হোটেলে ফিরে আসে এবং ওদের সাথে মানে আদার্স যারা ছিলেন ওদের সাথে আরো অনেকেই গিয়েছিলেন, কিন্তু যে যার মতো করে ঘুরত। তো সবার সাথে ঘটনাটা শেয়ার করে এবং পরবর্তী যে কয়দিন ওরা ছিল গ্রুপ ধরেই তারা যেত, তা ওরা আসলে কাপল হয়ে একা একা ট্যুরিস্ট গাইড নিয়ে কোথাও যেত না। সো এটাই ছিল আমার প্রথম গল্প। এবার আমি আমার শেষ গল্পটা বলছি। আমার গল্পটা খুবই সিম্পল, সিম্পল বলতে এর আগেও আমি ধরনের গল্প বলেছি যে আমাদের এই শহরটাতে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে। আমরা অনেকে সেটা বিশ্বাস করি, অনেকে আবার সেটা বিশ্বাস করি না। আমরা চিন্তা করি যে ভাই এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো তো সাধারণত গ্রামের দিকে হয় বা যেখানে ঝোপঝাড় বেশি, যেখানে কুসংস্কার বেশি সেখানে হয়। কিন্তু আপনার আমার মতো জেনে শুনে বুঝে, আমি জানি না হয়তো এই সেক্টরটাতে এসে কেন অনেকে অবুঝ হয়ে যায়, পড়াশোনা জানা মানুষগুলো যখন এমন করে তখন খুব অদ্ভুত লাগে, খুবই অদ্ভুত লাগে, খুবই অদ্ভুত লাগে। যাই হোক, এই শহরের গল্প বলবো। একদম খুবই ব্যস্ত একটা এলাকা, সেটা হচ্ছে আমি যদি বলি নিউ মার্কেট জোনটা, ওই জায়গাটা তো অনেক ব্যস্ত, নিউ মার্কেট হাতিরপুল এই সাইডগুলো তো অনেক ব্যস্ত। সো সেখানকার একটা গল্প বলি। আমি তখন ভার্সিটিতে অ্যাডমিশন দিব। সো আমার অ্যাডমিশন টেস্টের সময় দেখা যায় যে ঢাকায় কিন্তু দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে, রাইট, অ্যাডমিশনের জন্য, এবং তারা কোচিং করে। সো এরকম আমার ক্লাসের ওদের সাথে আমার অ্যাডমিশনের জন্য যখন আমি মানে কোচিং ভর্তি হই, কোচিং করি, তো কোচিং এই আমার ওই ফ্রেন্ডগুলোর সাথে পরিচয়। তো তাদের একজনের নাম ছিল তারেক এবং আরেকজনের নাম ছিল আরিফ। তো ওরা দুইজন একই গ্রামের, তো ওরা ঢাকায় আসে এবং একসাথে জাস্ট হচ্ছে একটা রুম ভাড়া নেয়। এবং ওরা আসলে ছিল তখন, ওরা প্রথমে আসে নিউ মার্কেটের ওই সাইডটাতে, এরপর ওখান থেকে তারা চলে আসে আমাকে যেটা বলো হাতিরপুলের দিকে। ওকে, এবং হাতিরপুলে যে বাসাটা ওরা আসে উঠে, খুবই সুন্দর, ওদের ভাষা মতো খুবই সুন্দর একটা বাসা পুতুল। এবং হ্যাঁ, আমরা একবার গিয়েছিলাম, আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে ওদের বাসায় গিয়েছিলাম। বিশাল বড় বাসা, বিশাল বড় বলতে গিয়ে কি 1000 কি 1200 স্কোয়ার ফিটের বাসা হবে, 1000-1100 স্কোয়ার ফিট একটা বাসা, তিনটা বেডরুম, ড্রয়িং ডাইনিং অ্যান্ড অল দ্যাট। ওরা তো আর এত বড় বাসা ভাড়া নেওয়ার কোনো মানে হয় না। তো ওরা একটা ফ্যামিলির সাথে সাবলেটে উঠেছিল ওই বাসাটাতে। ফ্যামিলিটাতে খুব অল্প মানুষ ছিল, মানে বয়স্ক দুজন হাজবেন্ড ওয়াইফ, তাদের একটা ছেলে ছিল যে জবের খাতিরে ঢাকার বাইরে থাকতো, এই তো, আর ওরা দুজন ছেলে, বাস এই কয়জন। তার মাঝে ওই বয়স্ক যে দুজন ছিলেন আঙ্কেল আন্টি, ওনারা দেখা যেত মাসের 7 দিন 10 দিন 15 দিন গ্রামের বাড়িতে থাকতেন। ঢাকায় যে থাকা হতো না তা না, ঢাকায় অন্য পারপাসে একচুয়ালি ফ্ল্যাটটা রেখেছিল। তো যাই হোক, ওরা নিজেদের মতো করে থাকতে পারত, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে ভাল লাগত। ওই মেসে থাকা যেতে এইভাবে থাকাটা ভালো তাদের কাছে। তো সেখান থেকে মানে হাতিরপুল থেকে ওরা মৌচাকে এসে ক্লাস করত। তো যাই হোক, ওরা যেটা বলল, প্রথম এক মাস দেড় মাস ভালোই কাটছে, সবকিছু সুন্দরভাবে গেল। হয়তো ওরা আসলে খেয়ালও করেনি, কারণ আমরা যখন আসলে কোচিং পড়ি অ্যাডমিশন টেস্টের জন্য, তখন দেখা যায় যে এত প্রেশারে থাকে প্রত্যেকটা স্টুডেন্ট, এত প্রেশারে থাকে পড়াশোনা, মানে জগতে 24 ঘন্টার মাঝে মনে হয় আমরা 18 ঘন্টায় আমাদের পড়তে হয় বা 16 ঘন্টা পড়তে হতো। তো এদিক সেদিক তাকানোর সময় নেই। ওরা মনে করেছে ছোট ছোট কিছু ঘটনা ঘটত, যেমন হচ্ছে মানে মোবাইলটা সামনে রেখেছে, হুট করে মোবাইলটা গায়েব, গায়েব মানে গায়েব। ওর ফ্লোরটা ছিল 9 তলায়, তো ওইখানে ভাই জানালার পাশ থেকে মোবাইল নিয়ে যাওয়া পসিবল না, কিন্তু দেখতে একটু পরে মোবাইলটা আবার সেখানেই আছে। এরকম টুকটুক টুকটুক ঘটনা, যেমন গ্লাসে পানি ঢেলেছে, এসে দেখে গ্লাস হচ্ছে পানি নাই, অথবা খুব কম শুনছে জিনিসটা, নূপুরের শব্দ খুবই কম, ওরা ফিল করতো যে আশেপাশে উপরে নিচে ভাই কেউ না কেউ হয়তো বা নাচানাচি করতেছে বা কিছু একটা যার কারণে শোনাচ্ছে, তো ভাই পাত্তা দিত না। তো ওরা ওই বাসাতে যখন ছিল দুই মাস পার করে যখন 3 মাস হয়, এই 3 মাসের মাঝে ওই আঙ্কেল আন্টি মনে হয় 1 মাস ছিলেন তারা বাসায়। হ্যাঁ, আর 1 মাস এরকম বাসাটা ফাঁকাই থাকতো, ওরা ভাড়া দিয়ে দিত, ওরা ওদের মতো করে থাকতো, ওরা ওদের রান্না বান্না করে নিত। আর বাসাটা ক্লিন করার জন্য আঙ্কেল আন্টি একজন বুয়া রেখেছিলেন, যে হচ্ছে দিনে একবার আসতো, সবকিছু ক্লিন টিন করে দিয়ে চলে যেত। তো ওইভাবে চলতেছিল ভালোই। তো তৃতীয় মাস যখন, তখন যেটা হলো যে ওদের কাছে মানে মনে হচ্ছে ডে বাই ডে জিনিসটা অনেক বেশি হচ্ছে। ও তৃতীয় মাসের শুরুর দিকে আঙ্কেল আন্টি গ্রাম থেকে আসে, এবার তাদের মুখটুকু একদম শুকায় আছে, কোনো একটা কারণ নিয়ে তারা খুব চিন্তিত, তারা বুঝতে পারতেছে। তাদের ছেলেও আসে, ছেলে দেখা যেত মাসে 1 বা 2 বার এই ফ্ল্যাটটাতে আসত। তো ছেলেও আসে, ছেলের সাথে কি হয়েছে না জানে না, তবে একদিন রাতে ওরা ওদের রুমে পড়ছিল, হুট করে রাত 12:30 নাগাদ প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায় আঙ্কেল আন্টি এবং তার ছেলের মাঝে, তিনজনের মাঝে কিছু একটা বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে ঝগড়া চলত খুব। তো ওরা যেটা বলল যে আমরা শুনছিলাম ভাইয়া, মানে হচ্ছে আঙ্কেল আন্টি যিনি ছেলে ছিলেন, উনি বলছিলেন যে ভাইয়া কিছু একটা নিয়ে বারবার তার বাবাকে বলতেছিল যে তুমি এটা করলেই পারো, আমার জন্য এতটুকু করতে পারবা না, মানুষ কত কিছু করে, আমি তোমাদের একমাত্র সন্তান। তখন নাকি আন্টি বলছিল যে তুমি আমাদের একমাত্র সন্তান না, এটা তুমি বারবার ভুলে যাও। এবং ভাইয়া আবারও বলে আমি ওকে কোনো দিনও আমার ভাই বা বোন হিসেবে মেনে নিব না, বা এরকম সামথিং। তো এগুলো যখন শুনতেছিল তখন ওরা নিজেরাই একটু দুষ্টামি করতেছিল, হ্যাঁ আঙ্কেলের মনে হয় একটা অ্যাফেয়ার আছে বা ওই ঘরে হয়তো বা কোনো সন্তান আছে যেটাকে ভাইয়া মেনে নিচ্ছে না, অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, এটা করে ইগনোর করে নেয়। তো এরপর আন্টি যেটা বলে, মানে ভাইয়া পরের দিন ভোরবেলায় চলে যায় আসলে। তো পরের দিন সকালে ওরা ক্লাসে আসে, ক্লাস শেষ করে দুপুর নাগাদ যখন বাসায় ফিরে, তখন দেখা যায় আন্টি খুব বিমর্ষ মুখ করে বসে আছে আঙ্কেল বাসায় নাই। তো আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে, তারেক জিজ্ঞেস করে আন্টিকে যে আন্টি কি হয়েছে, কোনো সমস্যা, আপনার মন খারাপ কিছু নিয়ে? তখন বলে, না রে বাবা কিছু না, সংসারে হচ্ছে দুই ছেলে মেয়ের মধ্যে যখন আসলে অশান্তি হয় তখন খারাপ লাগাটা স্বাভাবিক। এটা বলেই আবার সাথে সাথে সে চুপ হয়ে যায়, সে তার রুমে চলে যায়। তো ভাইয়া বলতেছে দুই ছেলে মেয়ে নির্ঘাত ভাইয়া, আর একটা কোনো বোন আসে হয়তো ওনার সাথে ঝামেলা, যাই হোক আমরা আমাদের কাজ করি, ওরা আবার পড়তে বসে। ওই দিন থেকে যেটা ওরা ফিল করে, প্রত্যেক দিন রাত হলে শুরু হয় অসম্ভব পরিমাণে ডিস্টার্ব। কেমন ডিস্টার্ব, পুরো বাড়িতে মানে কারেন্ট আছে, ওদের ফ্ল্যাটে কারেন্ট নেই, সবকিছু ঠিক আছে। এবং যখনই এই ঘটনাগুলো ঘটতে থাকে তখনই আঙ্কেল আন্টি নিজেদেরকে রুমের মধ্যে আটকে ফেলে, ওরা ওনার রুম থেকে বের হয় না। আর যেহেতু আমার ফ্রেন্ডের স্টুডেন্ট, ওদেরকে পড়তে হবে, তো কারেন্ট না থাকলে ওদের জন্য সমস্যা, প্রায় কারেন্ট দেখা যেত সারা রাত কারেন্ট নেই। আবার দেখা যাচ্ছে যে বাথরুমের দরজাকে প্রচন্ড জোরে জোরে হচ্ছে মানে বাড়ি দিচ্ছে, ইচ্ছা করে বাড়ি দিচ্ছে। এইটা প্রথম কয়েকদিন ঘটলো। এরপরে শুরু হলো গ্লাস ভাঙা। প্রথমে খাওয়ার রুমে যে গ্লাসগুলো থাকতো, পানির গ্লাস, মগ, এগুলো ভাঙা শুরু হলো। এরপর হচ্ছে বেসিনের সাথে যে গ্লাস ছিল ওই যে আয়না, যেটা ওই আয়নাটা ভেঙে ফেলল। প্রত্যেকবার এই ধরনের ঘটনা যখন ঘটছে, এবারে তো এগুলো মানে মানে ভীষণ পরিমাণে ভয়ের বিষয় ঘটতে থাকলো। সো আমার ফ্রেন্ড তারেক এবং আরিফ ওরা হচ্ছে একদিন না পারতে রুম থেকে কোনোভাবে বের হয়ে আঙ্কেল আন্টি দরজা অনবরত নক দিচ্ছে, আন্টি দরজাটা খুলেন, আন্টি দরজাটা খুলেন, কেউ দরজা খুলতেছে না এবং কোনো কথা বলতেছে না। তো ওরা তাড়াতাড়ি রুমে ঢুকে গিয়ে ওনাদেরকে বারবার ফোন দিচ্ছে। তো ওরা আবার ভাবতেছে যে আঙ্কেল আন্টির কিছু হলো কিনা, সাথে সাথে ওনাদের ছেলেকে ফোন দিচ্ছে যে ভাইয়া এরকম এরকম ঘটনা এই ঘটতেছে। আঙ্কেল আন্টি তোকে ফোন ধরে না, দরজাও খুলে না। তখন ছেলেটা বলে ওনাদের যা খুশি হোক হোক, ওনারা ওনাদের মেয়েকে নিয়েই থাকুক, আমাকে আর কখনো ফোন দিবা না। তারা মানে আমার ফ্রেন্ড খুব অবাক, কি হইতেছে রে ভাই। আচ্ছা যাক, ওই রাতটাও গেল। পরের দিন সকালবেলা ওরা ওই দিন কোচিং এ আসে নাই, আন্টি আঙ্কেলের সাথে তারা কথা বলতে বসলো যে আমাদের মানে কি সমস্যা একটু বলবেন, আমরা তো এইভাবে থাকতে পারছি না, আমাদেরকে বলে দেন তাহলে আমরা অন্যভাবে ব্যবস্থা করি। তখন আঙ্কেল কিছু বলে না, কিছু না বলে উনি বাস থেকে বের হয়ে যায়। দুপুরের পর আন্টি যেটা বলে যে ওদের দুজনকে ডাকে, ডেকে বলে দেখো আমি বুঝতে পারতেছি তোমাদের অনেক সমস্যা হচ্ছে, তোমরা যদি থাকতে না চাও আমার কিছু করার নেই ইচ্ছা, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে কখনো কিছু বইল না। এইটা বলার পর আরিফ আন্টিকে বলে আন্টি আপনার মেয়েকে, তখন উনি থতমত খেয়ে বলে না না কেউ না কেউ না কেউ না, এটা বলে চলে যায়। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কয়েকটা দিন দেখি, যদি এরকম হয় তাহলে আর আমার মনে হয় থাকতে পারবো না। ওই দিন রাতে আবার তাণ্ডব শুরু হয় এবং প্রত্যেক দিন এই রাতের ১২টা থেকে শুরু হয়, ১২টা থেকে পরের দিন ফজরের আগ পর্যন্ত। সো এইটা আবার তারেক নোটিস করে যে ফজরের আগ পর্যন্ত হয় এদিক দিয়ে, এরা এরকম বলতেছে এখানে কিছু একটা ঝামেলা আছে। ও এখানে আরেকটা কথা বলিনি, প্রতিদিন ঠিক রাত ১টার দিকে, হ্যাঁ এই তাণ্ডবগুলো যখন হয় ১টা থেকে ১.৫টা পর্যন্ত এই জিনিসটা স্টপ থাকে, তারপর আবার শুরু হয়। আর ১টার দিকে আঙ্কেল আন্টি খাবার টেবিলে খাবার রাখে, সাথে মিষ্টি রাখে। এই বিষয়গুলো শুরুর দিন থেকে ওদের খটকা লাগবে, যে কদিন ওনারা ঢাকায় থাকতেন, আর যখন থাকতেন না তখন এগুলো রাখার প্রয়োজন ছিল না। তবে হ্যাঁ মিষ্টি অবশ্যই ফ্রিজে তারা বেশি করে মিষ্টি রেখে যেত, যদিও আমার ফ্রেন্ডটা কখনো আসলে খুলে দেখে না, একবার খালি খুলে দেখছে যে ফ্রিজে মানে পুরো ফ্রিজটা ভরা উইদাউট ডিপ, নর্মাল পোর্শনটাতে শুধু মিষ্টি 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 মিষ্টি। আচ্ছা যাই হোক, এটা ওরা আসলে ইগনোর করে যায়। পরবর্তীতে ওই দিন রাতে তাণ্ডবটা শুরু হয় ১.৫টার পর থেকে, ১২টা না, তো ১২টা থেকে ১.৫টা পর্যন্ত ওরা যখন দেখে যে আরে বাহ তাহলে আজকে তো আর কোনো সমস্যা হয় নাই, যেহেতু আর হবেও না, কিন্তু না ১.৫টা থেকে শুরু হয়। এবার আমার ফ্রেন্ডে দরজা নক করে প্রচন্ড জোরে জোরে এবং বলতে থাকে দরজা খোল। একটা মেয়ের গলা শুনে ও আমার দুই ফ্রেন্ড তো থতমত, আমাদের ফ্ল্যাটে মেয়ে কোথা থেকে আসলে, এই মেয়ে কে, এটা কি আন্টি, কোনো কারণে আন্টির সমস্যা হয়েছে, আচ্ছা খুলি। দরজা তো ওরা খুলছে কিন্তু কিছু আর পায় নাই, দরজা খুলে ওই পাশে কিছু দেখতে পায় না, শুধু এতটুকু মনে হলো একটা দমকা বাতাস ঢুকছে রুমের ভেতরে, এবং মুহূর্তের মাঝে পুরোটা রুম তছনছ করে দিল। মানে ওদের দুইটা হচ্ছে ওরা ফ্লোরিং করে থাকতো, ওদের ফ্লোরিং গুলো এলোমেলো করে দিল, ওদের দুইটা পড়ার মানে একটা পড়ার টেবিলে দুই পাশে ওরা পড়ত, পুরো পড়ার টেবিলটা জাস্ট আছাড় মারলো একটা, ওদের যত কাগজ ছিল মানে বই খাতা যা ছিল সব, মানে ও দুইজনে ভাষ্যমতে আমরা জাস্ট তাকায় তাকায় দেখতেছি আমাদের রুমে সব কাগজ উড়তেছে, আর টেবিলটা এক পাশ থেকে আরেক পাশে অন্য কেউ ছুঁড়ে ফেলে দিল, যা জিম তোষক যা আছে সবকিছু ছুঁড়ে 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 ফেলে দিতেছে এমন একটা অবস্থা। কয়েক সেকেন্ড পর ওরা দুইজন চিৎকার দিয়ে বাসা থেকে রুম থেকে বের হয়ে যখন মেইন গেট পর্যন্ত যাবে, তার আগে আঙ্কেল ওদের দুজনকে জাস্ট খপ করে ধরে ফেলে, কারণ মেইন গেটের সাথে ছিল ওনাদের রুম। তো ওনারা জাস্ট ওকে ধরে ওনাদের রুমে টান দিয়ে নিয়ে আসে, ওদের দুজনকে এনে দরজা লাগায় দেয়, এন্ড ওই পাশে তো তাণ্ডব চলতেছে। এইবার তো আর আরিফ চুপ থাকতে পারে না, আরিফ চিৎকার দিয়ে বলতেছে আপনারা বলতেছেন না কেন, কি সমস্যা, বলবেন তো আমাদেরকে, এভাবে তো থাকা যায় না, আমাদেরকে বলেন, আজকে যদি আমাদের কিছু হয়ে যায় তো কি হয়েছে। তখন বলে আঙ্কেল যে তোমরা বাবা একটা কাজ করো, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, তোমাদের অ্যাডভান্সও ফিরাই দিব, অ্যান্ড এক মাসের এক্সট্রা বাসা ভাড়াও আমি তোমাকে দিয়ে দিব, তোমরা আগামী কালকের মাঝে অন্য কোথাও ম্যানেজ করার চেষ্টা করো, যদি ম্যানেজ না করতে পারো আমি তোমাদেরকে আমার এক আত্মীয়র বাসায় দুই দিনের জন্য রাখার ব্যবস্থা করব। এবার তো মানে তারেকও চেপে ধরছে যে কি হয়েছে আমাকে একটু বলেন, বলতে হবে আপনাদেরকে, এখন বের হতে পারবো না, পরে বের হব, আবার তিন দিনের নোটিশ দিচ্ছেন, কিছুই বুঝতেছি না একটু বলেন। তখন দেখতেছে আন্টি প্রচন্ড কান্নাকাটি করতেছে। এরপর আন্টি অনেক স্থির হয়ে, তখনও তারা কিছু বলে, এখন ফজরের আজানটা দিল, সব চুপচাপ হলো। আমার দুই ফ্রেন্ড রুম থেকে বের হলো, ওরা পানি নিল, আঙ্কেল আন্টিকে পানি খাওয়ায়, অ্যান্ড দেন তারা জিজ্ঞেস করে, যদি বলার হয় একটু বলেন, আমরা শুনতে চাই। এবং আরেকটু বলে রাখি, এর মাঝে আমার ওই তারেক এবং আরিফ, এদের দুজনের মাঝে তারেক হাফেজ ছিলেন। তো ও বলে যে আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি যে এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে, কিন্তু আপনি যদি মুখ না খুলে বলেন আমি মনে হয় না আপনাদেরকে হেল্প করতে পারবো। তখন আন্টি বলে যে দেখো বাবা, আমাদের তো একটাই সন্তান, কিন্তু বিয়ের প্রায় 4-5 বছর পর্যন্ত যখন আমার কোনো বাচ্চা হচ্ছিল না, অনেক মানে ট্রিটমেন্ট করাই, অনেক জায়গা থেকে অনেক তদবির নেওয়া হয়, কোনো কিছুতে কিছু না হওয়ার কারণে শেষকালে নাকি ওরা এমন একজন বাবার কাছে যায়, মানে বলে হুজুর, আবার তাকে অনেকে বাবাও ডাকে, মানে সে নাকি জিন পালতো। বাট আঙ্কেল আন্টি দুজনে কিন্তু শিক্ষিত, তারা তাদের পড়াশোনা কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করা, আঙ্কেল তো ভালো একটা জব করতো, আন্টিও ইভেন। তো যাই হোক, তখন ওই হুজুর বলে যে সম্ভব যদি তুমি আমার জিনের সাথে ডিল করো। কেমন ডিল করতে হবে? তো তখন বলে যে আমার জিনটা চায় তার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমরা তোমাদের কাছে রাখো, তার বিনিময়ে তোমার সন্তান হবে, কিন্তু ওই মেয়েটাকে কখনো মানে রাগানো যাবে না, ওর এগেনস্টে কোনো কথা বলা যাবে না, তোমরা ওকে তোমাদের সন্তানের মতোই লালন পালন করবা। এখন ওনাদের কথা যে জিনের সন্তানকে আমরা কিভাবে লালন পালন করতে পারি, এটা কিভাবে সম্ভব? তখন তারা বলে যে ওই বাচ্চাটাকে শুধু তোমরা দুইজন আর তোমার সন্তান দেখবে, আর কেউ দেখতে পাবে না, পৃথিবীতে আর কেউই দেখতে পাবে না ওকে, কিন্তু ও তোমাদের কাছে থাকবে। কিন্তু এটাও সে জানবে, মানে জিনের ওই মেয়েটা এটাও জানবে যে বেসিক্যালি ওই সন্তানটা ওদের দুজনের না। এবং একটা নির্দিষ্ট সময় পর তার সেই পালিত জিন ওই বাচ্চাটাকে নিয়ে আসবে, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত তাকে হচ্ছে ভাই বোনের পরিচয় বড় করতে হবে, মানে তাদের সন্তান হিসেবেই রাখতে হবে, এবং তাদের বাচ্চাটাও জানবে যে এটা ওর বোন। তো ওনারা রাজি হয়ে যায়, না জেনে না বুঝে রাজি হয়ে যায়। বেসিক্যালি যেটা ঘটনা ঘটে, ওই জিনটা থেকে প্রচন্ড পরিমাণে রাগী এবং বদ মেজাজি, এবং ছোটবেলা থেকেই অনেক বদ মেজাজি। তো ওকে শাস্তি স্বরূপ, যেটা বলে যে মানুষের জগতে পাঠানো হয় শাস্তি স্বরূপ, এটা ওর শাস্তি ছিল। আর এই জেদ থেকেই ওনাদের উপর অনেক অত্যাচার শুরু করে, প্রচন্ড অত্যাচার করত। তবে শুরুতে শুরুতে যখন সারাদিন ব্যাপী অত্যাচার করতে যখন জানানো হয়, তখন তারা যেটা করে ওর শক্তিটাকে কমায় দেয়, বা হচ্ছে একটা কিছু দিয়ে হয়তো বেঁধে দেয় যে ও রাত ছাড়া ওর শক্তিটা অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, ওইখান থেকে উনি ওনারা এই শর্তে রাজি হয়, এবং প্রথমবার তারা যখন ওই জিনের বাচ্চাটাকে দেখে একদম শিউরে উঠে, মানে ভয়ঙ্কর রূপে আসে ওই জিনিসটা ওদের কাছে। তো তখন আন্টি বলে যে আমি আমি কিভাবে এই ভয়ঙ্কর জিনিসটার সাথে থাকবো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সে তো কথা দিয়ে দিচ্ছে। তো তাকে নিয়ে আসে তাদের সাথে করে, প্রথম প্রথম অনেক অত্যাচার করতো, তারপর তার শক্তিটাকে আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয় যেন দিনের বেলা তারা অত্যাচার না করে। এরপর হচ্ছে 2-3 মাস পর আন্টি কনসিভ করে এবং তার এই ছেলেটা হয়। তো এই ছেলেটাকে নিয়েও প্রথম প্রথম হচ্ছে জিনের ওই মেয়েটা অনেক 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 মানে ই করে, রাতের বেলায় হলে হচ্ছে ওকে বারান্দায় নিয়ে রেখে আসতো, মারতো না বাট বারান্দায় নিয়ে রেখে আসতো, মানে রীতিমতো যত ধরনের টর্চার করা যায় এরকম টর্চার করতো, কখনো কখনো একটু আঁচড় কেটে দিত গালে, এই কাজগুলো করতো। তারপরও কিছু করার নেই, যেহেতু তুমি ডিল করেছ, এখন কত বছর পর যে তারা ওকে নিবে কে জানে, বলছে নির্দিষ্ট সময় যে কত বছর হতে পারে কে জানে, জিনদের হায়াত তো অনেক দিনের হয়, অনেক বছর হয়, আমাদের মতো না, আমাদের থেকে অনেক বেশি হয়, এখন সেটা কত বছর গিয়ে ঠেকবে কে জানে। তবে আরেকটা বিষয় ছিল মিষ্টি, প্রতি রাতে 2 কেজি মিষ্টি ওর জন্য রাখতে হবে। সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত আঙ্কেল এভাবেই বাসায় সবসময় মিষ্টি রেখে যেত, যেন কোনো সমস্যা না হতো এবং ওই মিষ্টিগুলো শেষও হইতো, কারণ ওই চিন্তা আসলে মিষ্টি খেত, ও অন্য কিছু খেত না, ওই মিষ্টি খেত। এবং ছেলেটা যখন বড় হতে থাকে, কথা বলা শিখতে থাকে, তখন ও আর দশজনকে বলতো আমার একটা বোন আছে দেখতে এরকম, আমার একটা বোন আছে দেখতে এরকম, কেউ তো বিশ্বাস করতো না, কারণ বাচ্চাটাকে বোঝানো যাচ্ছে না যে তুমি কাউকে ওর কথা বলতে পারবা না। তো যাই হোক, এ ধরনের একটা ট্রমা নিয়ে বাচ্চাটা বড় হয়, এই কারণেই আসলে পরবর্তীতে বড় হওয়ার পর যখন ওই যে প্যারানর্মাল বিষয়গুলো বুঝতো জানতো, তারপরে ও বুঝতে পারে এবং ওকে বোঝানো হয় এবং ওকে বলা হয় যে এই ঘটনাটা এরকম, একে তোমার বোন হিসেবেই মেনে নিতে হবে। এ কারণে ও কখনোই ওকে বোন হিসেবে মেনে নেয় না, এই বিষয়টাও আবার ওই জিনের বাচ্চাটার জন্য খুব ইনসাল্টিং ছিল এবং খুবই ওকে ওকে রাগিয়ে তুলতো। এই ছেলেটাকেও দেখতেও পারতো না এমনিতে, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি। আর ওই বাসাটায় বেসিক্যালি ওই বাসাটা কেন রাখা, যার কাছ থেকে আনে বেসিক্যালি জিনের বাচ্চাটা যার ছিল বা যেই যে ওঝা, উনি বলেছিলেন একে তুমি যেই বাসা আজ নিবা এই বাসাতেই সবসময় তোমাকে থাকতে হবে, সবসময় এই বাসাতেই ওকে রাখতে হবে, তুমি থাকো বা না থাকো ওকে এখানেই রাখতে হবে, তুমি ওকে নিয়ে জায়গা পাল্টাতে পারবা না, তাহলে এটা তোমার জন্য বিপদ হবে। তো সেই শুরু থেকে ওনারা এখানেই থাকতো, এই জন্যই দেখা যেত ওনাদের আরো কয়েকটা বাড়ি থাকা সত্ত্বেও ওনারা ওই সমস্ত জায়গায় ঘুরতে যাইতো ঠিকই, কিন্তু এই বাসাটা থেকে ওনারা কখনোই একদম পার্মানেন্টলি মুভ করেনি। এগুলো যখন বলার পর আমার বন্ধু তারেক যেহেতু হাফেজ ছিল, ও বলে যে আমি এই ঘটনাটা জীবনে প্রথম শুনলাম আর প্রথম আসলে এই ধরনের ঘটনা দেখলাম, তারপর আমি আমার হুজুরের সাথে একবার কথা বলে দেখি কি হয়। পরের দিন কিন্তু তারেক মানে প্রায় 3-4 দিনও কোচিং এ আসে নাই, তো ফোন দেয় ওর হুজুরকে, ফোন দেয় অ্যান্ড বলে এরকম ঘটনা। তখন তার ওর হুজুর যেটা বলে যে দেখো যদি একটা কিছু ডিল হয়ে যায় সেখানে তোমার আর আমার কিছুই করার থাকে না, যদি কিছু এখানে কেউ করতে পারে সে হচ্ছে যে ডিল করছে সে একমাত্র ওই জিনের যে প্যারেন্টস, অরিজিনাল প্যারেন্টস, ওদেরকে এনে ওদের সাথে বসে কথা বলে এই বিষয়টাকে সলভ করতে পারবে, এছাড়া তোমার আর আমার কিছুই করার নেই। যার জীবন যেভাবে চলছে, যার নিয়তিতে যা লিখে রেখেছে আল্লাহ তাই হবে, ওদের আসলে ডিল করাই উচিত হয়নি। তো আমার মনে হয় না ওনাদের সাথে ওনাদের ছেলেটা খুব বেশি দিন আর থাকবে, মানে ছেলেটা মারা যাবে এমন কিছু বলেনি, এমন কিছুই না, কিন্তু একসাথে থাকবে কিনা, কারণ ডিল করা জিনিস আর হচ্ছে যেটা উপর আলার তরফ থেকে আসে দুটোর মাঝে অনেক ফারাক আছে। তো দেখো তারা কতদিন ভালো থাকতে পারে। এরপরে আসলে সে যখন দেখছে যে না তাদের ক্ষেত্রে আসলে এটা সলভ করা কিছু নাই আর এখানে থাকাটাও আসলে এখন আর পসিবল হচ্ছে না, তো আমার দুই ফ্রেন্ড অ্যাকচুয়ালি বাসাটা ছেড়ে দেয়। পরবর্তীতে কখনোই আরো ভাবে ওরা ওখানে যায়নি। সো আমাদের এই ইট পাথরের শহরে এমনও ঘটনা ঘটে, এমনও অনেক কিছু ঘটে যায় আমাদের প্রতিবেশীর সাথে, হয়তো আমরা জানি না। এটা ছিল আমার শেষ ঘটনা।
সো থ্যাংক ইউ সো মাচ আর যে পুতুল, এবং পুতুলের কাছ থেকে আমরা চমৎকার কিছু ঘটনা শুনছিলাম এবং আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগছে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। শাহরিয়ার আছেন আমাদের সাথে, বলছেন আজকের ইন্টারেস্টিং কিছু ঘটনা শুনলাম ভালো লাগলো। নাফিজ আছেন আমাদের সাথে, বলছেন ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ এখন অব্দি ভালো আছি। শেখ রায়হান আছেন আমাদের সাথে, এবি তৌহিদ জয়েন করে আছেন, নিজামুদ্দিন আছেন আমাদের সাথে, অ্যাডভোকেট শামসুল হুদা জয়েন করে আছেন, জসিমুদ্দিন বলছেন তার কাজিনের সাথে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটেছিল মংলাতে এবং তারপর থেকে এখন পর্যন্ত সে অসুস্থ, ওকে, এবং তার কাছে বেশ কিছু ঘটনা আছে বলতে চাচ্ছেন তিনি। সেজুতি কর্মকার আছেন আমাদের সাথে এই মুহূর্তে চিটাগং থেকে, ফারুক আহমেদ জয়েন করে আছেন আমাদের সাথে, রাজ্জাক ভাই আছেন, আসাদুজ্জামান, ফিরোজ রানা সহ অনেক অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ। এবং রাইট নাও যেটা বলবো, যদি আপনি পরের পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, সিম্পলি যেটা করবেন মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। পরের পর্ব, এক্স্যাক্টলি পরের পর্বে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু এই প্রসেসটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ আজকে পুতুলের গল্পগুলো কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানাতে চাইলে JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ এবং পাঠাবেন 26969 নাম্বারটায়। ছোট্ট একটা বিরতি নিব আমরা, বিরতির উপরে যখন ফিরছি তখন বাকি কথাবার্তাগুলো হচ্ছে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shathe spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shathe spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং শুনছেন দেখছেন জাগো এফএম 94.4 জনতার স্টেশন, জাগো এফএম 94.4 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আপনি একযোগে শুনতে পাচ্ছেন। খুব বেশি ভালো লাগতো, খুব বেশি ভালো লাগতো যদি আপনার গল্পগুলো সামনাসামনি বসে আজকের এপিসোডে শুনতে পারতাম, রাইট? হয়তোবা আজকে আপনি দেখছেন, আপনি একজন দর্শক হিসেবে আজকের এপিসোডটা দেখছেন, কিন্তু পরের পর্বটা কিন্তু এমনও হতে পারে আপনি আমি একসাথে বসে গল্প করতে করতে কিন্তু সেই গল্পগুলো বা সেই ঘটনাগুলো শুনতে পারি, রাইট? সো পুতুলের ঘটনা তখন আমরা শুনছিলাম একটু আগে, আমাদের জাগো এফএম 94.4 পরিবারের একজন সদস্য আর যে পুতুল, যাকে আমরা নিয়মিতভাবে আকাশের সঙ্গে হ্যালো মর্নিং এ শুনে থাকি। সো পুতুলের কাছ থেকে ইন্টারেস্টিং কিছু ঘটনা শুনছিলাম, এন্ড তারপর এই মুহূর্তে যিনি গেস্ট রয়েছেন তার কাছে যাওয়ার আগে আবারও বলছি যে আসছে পর্ব, আগামী পর্ব, যেখানটায় আপনি কিন্তু আপনার এই হরর এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, রাইট? সো দিন শেষে আমরা এই ব্যাপার স্যাপারগুলো খুব বেশি এনজয় যারা করি, তো তাদের জন্য খুবই স্পেশাল একটা প্রোগ্রাম ভূত স্টুডিও। এবং এই প্রোগ্রামে যখনই বসবার সুযোগ দেয়া হয় আমাকে, মনের ভেতরের আনন্দটা অনেকগুণ বেড়ে যায়, বিকজ হরর জিনিসটার সাথে একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কিন্তু অনেক দিন ধরে ভেতরে লালন করা। এনিওয়েজ, দেখা যাক আমাদের সাথে কে কে রয়েছেন। যেমনটা এসএমএস প্যানেলে আমাদের সাথে নাইমাকে দেখতে পাচ্ছি, সুমন আছেন আমাদের সাথে, সুব্রত বলছেন তিনি আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার যে প্রশংসা অনুষ্ঠানটা ভালো লাগে এটা জেনে বেশ ভালো লাগলো। বাই দ্য ওয়ে, ফেসবুকে কিন্তু আপনি চাইলে আমার সঙ্গেও কানেক্টেড থাকতে পারবেন এখন খুব সহজেই, facebook.com/apurbo.fm। ইন দ্য মিন টাইম যেটা করব, আমাদের পরের যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হব, এবং তিনি হচ্ছেন আমাদের গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছেন শামসুল ভাই, নারায়ণগঞ্জ থেকে এসেছেন। সো দিন শেষে এই মানুষগুলো কেন আসেন বা কেন এর আগের এপিসোডগুলো এসেছেন, বিকজ দিন শেষে এই মানুষগুলো আসলে ঘটনাগুলো বলতে চায়, আপনাকে এন্টারটেইন করতে চায়, এবং আমার বিশ্বাস যে আজকের গল্পগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। শামসুল ভাই, একদম শুরু থেকে শুরু করি।
আসসালামু আলাইকুম, আমি আমার প্রথম গল্পটা শুরু করতেছি। প্রথম গল্পটা হইতেছে, এটা স্বাধীনের পরপরই, যদি আমরা শুরু, ঘটনাটা শুরু হয়েছে আজ থেকে 47 বছর আগে, এই ঘটনাটা শেষ হয়ে গেছে 2010 সালে। তো 47 বছর আগে তো আমি ছিলাম না, আমি অতটুকু শুনছি, কিন্তু 2010 সালে আমি ওই ফ্যাক্টরিতে ছিলাম। তো আমি যদি প্রথম থেকে না বলি তাহলে আপনারা বুঝবেন না, তাহলে আমি শুরু করি প্রথম থেকে। প্রথম ঘটনাটা ঘটছে যেমন চট্টগ্রামের একটা যে কোনো একটা ফ্যাক্টরিতে, তো ওই কোম্পানির মালিক যে ছিল প্রথম মালিক, উনি প্রথম রঙের ব্যবসা করতেন, রঙের ব্যবসা করতেন। তো ওনার ব্যবসা মোটামুটি বেশ একটু ভালো ভালোর দিকে যখন গেল, তখন উনি একটা পরিত্যক্ত বাড়িতে একটা গোডাউন হিসাবে একটা জায়গা ভাড়া নেয় আর কি। তো ওই গোডাউনে রঙের ব্যবসার পাশাপাশি উনি কেমিক্যালের ব্যবসাও করতেন। তো ব্যবসা মোটামুটি ভালো হয়, বড় হয়েছে। উনি একজন বিশ্বস্ত লোক ওনার গ্রামের বাড়ির থেকে আনলো ব্যবসা ওনার সাথে দেখাশোনা করার জন্য। তো এক সময় ঈদের সময় উনি বাড়িতে চলে যায়, গ্রামের বাড়িতে চলে যায় ঈদের ছুটিতে। তো বিশ্বাস তো যে লোকটা ছিল ওনার কাছে চাবি টাবি বুঝে দিয়ে বললো যে ঈদের ছুটিটা পর্যন্ত তুমি এখানে থাকো, আমি আসলে তোমার ছুটি দিব। তো এই কথা বলে উনি বাড়িতে চলে যায়। তো এক পর্যায়ে উনি যখন ঈদের পরের দিন রাত্রেবেলা ঘুমিয়ে থাকে, ওইখানে ঘুমিয়ে থাকার পরে উনি যা দেখল রীতিমতো এগুলা সহ্য করার মতো না, উনি সাথে সাথে ওইখান থেকে বের হয়ে গেল, বের হয়ে তালা দিয়ে, গোডাউন তালা দিয়ে উনি গ্রামের বাড়িতে, যেভাবে হোক গ্রামের বাড়িতে চলে গেছে, এটা আমি শুনছি আর কি, যেরকম আমি শুনছি আমি ওরকমই বলতেছি। তো যাওয়ার পরে এক পর্যায়ে মালিকের সাথে দেখা, কি ব্যাপার আপনি চলে আসছেন, হ্যান তার ইত্যাদি বললো আর কি। বলার পরে উনি এগুলা বল, উনি বিশ্বাস করে না, বিশ্বাস না করাতে তো ওনার বাড়ির থেকে, দুই বাড়ির থেকেই ওনার উপরে চাপ সৃষ্টি হয় যে আপনি চলে আসছেন, আপনি আবার ওইখানে যান। তো উনি গেছে, যাওয়ার পরে ছুটি শেষ, যার ব্যবসা প্রতিষ্ঠান উনি আসছে, আইসা দেখে যে গোডাউন ভিতর থেকে লাগানো, সিটকারি ভিতর থেকে লাগানো, বাইরে কোনো তালা নাই। কি ব্যাপার, খুলতেছে না খুলতেছে না, লোকজন জড়ো হয়ে গেছে। তো এক পর্যায়ে অনেক লোকজন আইনা, গ্রামবাসীরা আইনা দরজাটা ভেঙে ফেলল। দরজাটা ভেঙে ফেলার পরে দেখতেছে উনি ডেড। তো এই নিয়ে অনেক পুলিশ মামলা ইত্যাদি অনেক কিছু হয়। ওনার ব্যবসাটা তিন মাস এইভাবে এই ঝামেলাতে তিন মাস বন্ধ ছিল। তিন মাস বন্ধ থাকার পরে উনি আবার পুনরায় ব্যবসা চালু করলেন। পুলিশ ঝামেলাটা শেষ করে যেমনি হোক যেভাবে হোক উনি পুনরায় আবার তিন মাস পরে ব্যবসাটা শুরু করলেন। ব্যবসাটা শুরু করার পরে ওনার সাথে যে ঘটনা ঘটল ওনার সাথে ঠিক একই ঘটনা ঘটতেছিল। তো হয়তো আল্লাপাক ওনারে বাঁচিয়ে রাখছে। ও আমি আরেকটু বলি, এই ঘটনাটা ঘটার আগে ওনারে তিনবার সতর্ক করছিল, তিনবার সতর্ক করছিল এইভাবেই যে তুই এখান থেকে ব্যবসাটা সরিয়ে ফেলা, এখানে এইটা আমাদের আড্ডাখানা, আমরা অনেক বছর ধরে এখানে থাকি, আমরা সাতজন এখানে আড্ডাখানা, আমাদের ডিস্টার্ব করবি তাহলে তোর বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। মানে এই ধরনের মানে ওনারা ঠেট টেট দিচ্ছে, হয়তো বুঝাইছে অনেক আগেই আরো তিন দিন, কিন্তু হয়তো উনি তেমন আমলে নেয়নি ব্যাপারটা। তো উনি ছুটিতে আসার পরে উনিও ওই একইভাবে রাত্রি যাপন করার জন্য উনি রেডি। তো আগের লোকটা যেভাবে মারা গেছে ওনার সাথে এই ঘটনাই ঘটতেছিল। তো যেভাবে হোক উনি বের হয়ে গেছে ঘর থেকে, গোডাউন থেকে বের হয়ে লোকজন ডাইকে আনছে, উনি চলে গেছে। চলে যাওয়ার পরে এখন পরের দিন ওনার স্ত্রীর স্বপ্ন দেখাইল যে তোমার স্বামী সন্তান যদি বাঁচাইতে চাও তাহলে যেখানে কর্মকর্তা আছে ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরিটা আমাদের আড্ডাখানা, ওইখানে যদি থাকে আমি তোমার বংশ নির্বংশ করে দেব, আমাদেরকে ডিস্টার্ব করলে আমি ছাড়ব না। মানে এইভাবে আর কি ওরা বলছে, আমি যেটা শুনছি এটাই আর কি ওরা বলছে। বলার পরে ওনার স্ত্রী ওনারে বুঝিয়া সুঝিয়া আরো যারা শুনছে তারা বুঝিয়া শুনে বললো যে এটা আপনি বাদ দেওয়াটাই ভালো। তো উনি করল কি, ওই জায়গাটা একবারে ফুরা সিলকালা করে দিল, এইভাবে দিল মানে দরজাটা, দরজা দরজার জায়গা ঠিকই আছে কিন্তু এখান দিয়ে পুরো ওয়াল দিয়ে দিল যাতে কেউ আর যাইতে না পারে কোনো প্রকারেই। তো এভাবে চলতেছিল ওনার ব্যবসা। উনি তখন ওই কেমিক্যালের ব্যবসার পাশাপাশি উনি গার্মেন্টস ব্যবসায় ঢুকে গেলেন। গার্মেন্টস ব্যবসায় ঢুকে মোটামুটি পাশের ওই যেই গোডাউন ছিল, গোডাউনের জায়গায় গোডাউন ছিল, এর পাশেই উনি জায়গা নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি ব্যবসা শুরু করলেন। তো গার্মেন্টস আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতে 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 অনেক মোটামুটি চার পাঁচ তালা করে ফেলেছে, অনেক লোকজন চাকরি বাকরি করতেছে। তো 2010 সালে যেটা হইল, ও মাঝখান থেকে হইল কি, ওনারে বল ওনার উনি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পরে ব্যাপারটা ওনার স্ত্রীও জানতো উনিও জানতো। তো ওনার স্ত্রী বলল যে আমার ছেলে তো আছে, হয়তো আমি নাও থাকতে পারি দুনিয়াতে, আমার ছেলে যেন কোনোদিন এই যে পরিত্যক্ত গোডাউনটা ও যেন না খোলে, যদি খোলে তাইলে ওর অসুবিধা হবে। তো যা যেমন কথা তেমন কাজ, উনি পাশাপাশি গার্মেন্টস ব্যবসা দিল, অনেক জনপ্রিয়তা হয়ে গেল আস্তে 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 আস্তে, উনি ব্যবসা বাড়তেছে। তো যেমন এই ঘটনা ওইখানেই শেষ, ওই বর্তমান যে মালিক আছে এই মালিকের বাপ ছিল ওইটা, ওনার বাবা মারা যায়, মা আছে। তো মা এক সময় ওনারে ডাইকা বলল যে বাবা এই অবস্থা, তোমার ফ্যাক্টরির পাশে একটা বড় গোডাউন আছে, ওই গোডাউনটা বাবা কেউ যাতে না খোলে, যদি গোডাউনটা খোলে তাহলে সমস্যা হবে, অনেক বড় ধরনের সমস্যা হবে, দয়া করে গোডাউনটা খোলবা না। তো যাই হোক এভাবে অনেক চলতেছে চলতেছে 2010 সালে ঘটনাটা ঘটল অত্যন্ত ভয়াবহভাবে। 2010 সালে আমি ওই ফ্যাক্টরিতে কর্মগত ছিলাম, আমি 2010 সালেই করব ওই ফ্যাক্টরিতে ঢুকি, আবার 2010 সালে আমি ওই ফ্যাক্টরি ছেড়ে কাজের থেকে বের হয়ে যাই। তো ঘটনা যেটা ঘটছে, ওই মালিকের বর্তমান মালিক আর ম্যানেজার মিল্লা ওইখানে একটা ডাইং ফ্যাক্টরি বানাইব। তো চিন্তা করলো যে পরিত্যক্ত গোডাউনটা পড়া রয়েছে, এই গোডাউনটা সরিয়া আরো জায়গা টাকা নিয়ে ওনারা ডাইং এর জায়গা বানাইব আর কি। তো ওনার বাপে যে বইলা গেছে, মায়ে বইলা গেছে, এই কথাটা হয়তো বা ওনার স্মরণে নাই। তো ওই জায়গাটা প্রস্তুতি নিল, ভাঙার প্রস্তুতি নিল, কুয়ে পরিষ্কার করার প্রস্তুতি নিল। তো যেদিন প্রস্তুতি নিল, ওদিন লাঞ্চ টাইমে যারা নাকি কাজ করতেছে, এর ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ল। একজন অসুস্থ হয়ে পড়ল, আয়সা দেখে যে যারা লাঞ্চে গেছে কিছু কিছু লোক, এর ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ল। আয়সা দেখে যে উনি অচেতন অবস্থায় পড়ে আছে। তো ওনারা দূরে হাসপাতালে নিল, ডাক্তার ডুক্তার দেখাইলো, যাক মোটামুটি ভাবে উনি সুস্থ হইল। ওনারা জিজ্ঞেস করলো কি ব্যাপার, কি হয়েছিল। তো উনি কি বলছে ওটা আপনারা বুঝেন, আমিও বুঝি, অনেক ধরনের আফসা আফসা ঘটনা আর কি। এটা উনিও কিছু দেখেন নাই আর তেমন বুঝিয়া বলতেও পারে নাই। তো ওইখানে এইভাবে কাজ চলতেছে, চলতে এক সপ্তাহের ভিতরে 250 লোক অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হইতেছে, ডাক্তারের কাছে হাসপাতাল নিতেছে, আসতেছে, সুস্থ হয়ে আবার অসুস্থ পড়তেছে। এইভাবে মোটামুটি ভাবে এক সপ্তাহের ভিতরে 8 লোক মারা গেল ওই কোম্পানির। কয়েকশো লোক অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু 8 লোক মারা গেছে। তখন আমি ওইখানে কাজ করি, তখন আমার ভিতরও অনেকের ভিতরে আতঙ্ক ছড়িয়ে গেছে। আমিও দুই দিন ফ্যাক্টরিতে যাইনি। তো আস্তে আস্তে এই অবস্থা অনেক জানাজানি হয়ে গেল, লোকজন জানাজানি হয়ে গেল। এখন কেউ অফিসে আসে, কেউ আসে না, কেউ কাজ করতে আসে না, আবার কেউ চলা যায় ভয়তে আসে না। যেমন আমি তো 2 যাই নাই। তো কি বলে ঝাড়ফুঁক করে যারা কবিরাজ না কি বলে ওগুলা, ওনাদেরকে ডাকলো, কোথা থেকে যেন আনলো, ওনাদেরকে ডাকলো দুইজন ডাকছে। ওনারা দায় কিছু ঘুরে টুরে দেখলো, শুনলো, হয়তো জিন্স চালান দিয়া কথাবার্তি বলল। ওনারা বলল যে না না, আমাদের পক্ষে সম্ভব না, আপনারা অন্য ব্যবস্থা করেন, এটা আমরা পারবো না। তো ওনারা চলে গেল। তার কিছুদিনের ভিতরে আরেকজন কবিরা জানল, একই অবস্থা, উনি ডিল করল ওদের সাথে, বলল যে ঠিক আছে, এখানে আমরা অনেক বছর থেকে বসবাস করি, ওনারা আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদের আড্ডাখানা ভেঙে দিছে, আমরা এই ফ্যাক্টরির যা আছে সবাইকে মেরে ফেলব, এইসব হুমকি টুমকি দিল। তখন বলল যে আপনারা কি চান, ওদেরকে কবিরাজ বলল আপনারা কি চান, আপনারা এখান থেকে যাতে সমস্যা না হয় আপনারা এখান থেকে চলে যাবেন, চলে যান, মানুষের গরিব মানুষ কাজ কাম করে ইত্যাদি বুঝে টুঝে কবিরাজ বলল আর কি। বলার পরে এক পর্যায়ে ওরা রাজি হয়ে গেল, ঠিক আছে আমরা যাইতে পারি, একটা শর্ত আছে। শর্ত কি? 60 গরু দিতে হবে, একবারে কালো, কোন রকম দ্বিতীয় কোনো কালার থাকবে না, একবারে কালো, একই দামে 60 গরু আর 70 কেজি মিষ্টি আমাদেরকে দিতে হবে, আর গরু জবাই করে দিতে হবে ফ্যাক্টরিতে, আমাদের সামনে যেতে কেউ না পড়ে, যদি আমাদের সামনে কেউ পড়ে তার কিন্তু ক্ষমা নাই, তার রক্ষা নাই। তো এইভাবে তার সাথে ওদের সাথে ডিল হয়ে গেল। তো একদিন মালিক কি করল, ফ্যাক্টরি 2 ছুটি দেওয়া দিল, 2 ছুটি দিল। তো একই কাজ করলো, ওদের 60 গরু আনলো, আইনা ওই যেখানে ঘটনাটা ঘটছে ওই দরজার সামনেই 60 গরু সিরিয়ালভাবে জবাই করে দিল আর মিষ্টি রেখে গেল। তো এক মহিলা, ঝাড়ুদার মহিলা, উনি কিভাবে আসলো না কিভাবে আমি বলতে পারবো না, যেটা আমি দারোয়ান থেকে শুনছি, এক ঝাড়ুদার মহিলা উপর থেকে নামলো, নামার পরে সিঁড়ির গোড়ায় যখন আসছে তখন দেখলো যে 7 দানব আকৃতি, ওরা খালি রক্ত খাইতেছে, রক্ত চুষা চুষা খাইতেছে, আর একটা দানব আকৃতির চোখ ওই মহিলার চোখে পড়ছে। তো মহিলা কি করলো, চিৎকার দিয়া ধারণ গাটরুম আছে, গাটরুমের ওইখানে যা পড়ে গেল, ওইটা বললো, ওরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি এখানে হ্যানতেন ইত্যাদি যখন জিজ্ঞেস করলো, তখন বললো আর কি যে আমি এগুলো দেখলাম, এই আকৃতি এইভাবে এগুলো দেখলাম। তো এই কথা বলার পরে ওনার নাক চামুক দ্বারক্ত ওইটা, উনি ওইখানেই স্পটেড ইট। তো ওই আসার পরে যা ওই ঘটনা শেষ, লোকজন গেল যে ওই গরুর কাছে লোকজন গেল, ভাইয়া বিশ্বাস করবেন একটা ফুটা রক্ত, একটা বিন্দু পরিমাণ রক্ত কোথাও পড়েও নাই, গরুর শরীরেও নাই। মনে হইতেছে কি একবারে মুইসা টুইসা দুয়া মুইসা একবারে শুকনো বানিয়ে ফেলেছে, আর মিষ্টি মুষ্টি সবকিছু খারাপ ফেলেছে। তো ভাইয়া এটাই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটা এটা হইতেছে যশোর ক্যান্টনমেন্টে। যশোর ক্যান্টনমেন্টে আমার এক পরিচিত লোকই ওনার কাছ থেকে শোনা, যেমন ওনার কলোনিতে রুমে দুইটা ওয়াশরুম ছিল, দুইটা ওয়াশরুম, তো উনি ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়াতে দুইটাই বন্ধ। এখন বুঝেন তো, একটু ওয়াশরুমে গেলে একটু কারো একটু তাড়াহুড়া করতে হয়, কেউ একটু যদি থাকতে হবে, তো উনি আবার তাড়াহুড়া করতেছিল। তো ভাবলো যে বাহিরে যেহেতু একটা ওয়াশরুম আছে, আমি ওই ওয়াশরুমটা ব্যবহার করি। তো উনি দরজাটা খুলল ওয়াশরুমে যাওয়ার লেগা, তো যায় দেখে দরজা খোলার সাথে সাথে দেখে যে ওনার দাদি শাশুড়ি দাঁড়িয়ে আছে, দাদি শাশুড়ি দাঁড়িয়ে আছে, ওনার সালাম দিল আসসালামু আলাইকুম, উনিও সালাম নিল ওয়ালাইকুম সালাম। তো ওনার দাদি শাশুড়ি বলে যে আচ্ছা জামাই, তোমাদের ঘরে ঢুকার মতো কোনো পরিবেশ নাই, আমি তোমাদের ঘরে ঢুকতে পারি না, তোমার স্ত্রী বাচ্চাদেরকে শিশি করায়, দরজার সামনে শিশি করায়, আর জুটা পানিগুলা জানালা দিয়া ফালায় আমার শরীরে পড়ে, তো এগুলা যেন না হয় তুমি বইলা দিবা। আর এই যে সামনে শুক্রবার আসতেছে, এই শুক্রবারে তুমি তোমার ঘরে একটা মিলাদ দিবা, আর পাঁচজন এতিম আইনা তোমরা খাওয়াই দিবা, আর বাজার থেকে একদমে 5 কেজি মিষ্টি আইনা আমারে দিবা, এখানে রাখবা। তা উনি করলো কি, একটু বাম পিছনের দিকে, হালকা একটু পিছনের দিকে তাকাইছে, দরজা তো খোলাই, তাকাইছে, তাকায় ওনার দেখলো আর কি করে, আবার সাথে সাথে ডান সামনের দিকে তাকে দেখেছে কিছুই নাই। তো উনি তো পুরা সেন্সলেস ওইখানে পড়ে গেছে। তো ওনার স্ত্রী ঘরে ওনার দৌড়ে দৌড়ে পানিপুনি সিটা দিয়ে তাৎক্ষণিকভাবে ওনারে জ্ঞান ফিরায়, জ্ঞান ফিরে বললো যে কি হচ্ছে, তো উনি আর বলতেছে না, ক না এখন বলবো না, কালকে সকালে। তো কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করা, জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার দাদি শাশুড়ি কতদিন ধরে মারা গেছে, তোমার দাদি কতদিন মারা গেছে, কয় তো 8-9 বছর হবে। তো উনি কালকে রাত্রে আমি ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যা দরজা খুলছি আর দেখি যে তোমার দাদি আমার সামনে দাঁড়িয়ে আমারে সালাম দিল, বলল আমাকে ঘরে ঢুকতে পারে না, দরজায় নাকি বাচ্চাদেরকে শিশি করাও, পাপসের ভিতরে দরজার বাচ্চাদেরকে শিশি ফালাও করাও, তুমি ওই জানালা দিয়া জুটা পানি ফালাও, এই জন্য ওনার গায়ে পড়ে। আর উনি বলল শুক্রবারে ঘরে মিলাদ দিতে আর পাঁচজন এতিমাইনা খাওয়াইতে, আর 5 কেজি মিষ্টি বাজার থেকে একদমে কিনা দরজার সামনে রাখতে। তো উনি চিন্তা করলো যে ঠিকই তো, আমি যে এখানে বাচ্চাদেরকে শিশি করা এটা তো সত্য, এটা তো আমার জামাই জানে না, আর জানালা দিয়ে আমি জুডা ফানি ফেলে তাও তো উনি জানে না। তো ব্যাপারটা উনি বিশ্বাস করলেন, বিশ্বাস করে তো যেমন বলল ওই মিলাদও পড়াইল, পাঁচজন ফকিরও ইতিম খাওয়াইছে, আর 5 কেজি মিষ্টি ওই শুক্রবার দিনেই আইনা ওই দরজার সামনে রাখছে। তো উনি চিন্তা করলো দরজার সামনে রাখা, উনি দরজাটা বন্ধ করে দিল। 1 মিনিট পরে দরজা খুলে দেখলো যে না, মিষ্টি মিষ্টি বাক্স কিচ্ছু নাই, ওইখান থেকেও দাও। তো এ ছিল ভাইয়া আমার দ্বিতীয় ঘটনা। আমি এখন তৃতীয় ঘটনায় চলে যাব। তৃতীয় ঘটনাটা ঘটছে, এটা ছোটবেলায় আমার সাথেই ঘটছে এই ঘটনাটা। তো আমি যখন 10-12 বছর তখন এই ঘটনাটা ঘটছে। যেমন এখন তো গ্রামে বলেন আর শহর বলেন ইলেকট্রিসিটি আছে, তখন কিন্তু গ্রামে এরকম ইলেকট্রিসিটি কি জিনিস আমরা বুঝতামই না, হয়তো আমাদের ময় মুরব্বী যারা ছিল ওনারা বুঝতই না। তো আমার মা আমার 1.5 টাকা দিল আর একটা কেরোসিন তেলের বোতল ধরিয়ে দিল। তখন রাত্র বাজে প্রায় 7টা, মাগরিবের অনেক পরে আর কি, সময়টা ছিল এরকম শীত, হালকা শীত। তো আমার মা 1.5 টাকা ধরে দিল যে 1.5 টাকা দিয়ে কেরোসিন তেল আনবা। আর তখন কেরোসিন 1 কেজি কেরোসিন তেল ছিল 2 টাকা দাম, অনেক আগের কথা, আমি তখন ছোট, 8 থেকে 10 বছর বয়স তখন। তো তো আমি বাজারে যাওয়ার মতো 2টা রাস্তা আছে, একটা রাস্তা হইতেছে এই ধান খেতের জমির জমির পারে একবারে শর্ট টাইমে যাওয়া যায় পাথালে, আরেকটা আছে বাজারে রাস্তা দিয়ে ঘুইরা, ওইটা দিয়ে অনেক দেরি হয়। তো আমি শর্ট টাইমে যাবো আসমু ওইটাই প্ল্যান করলাম আর কি। তো আমি ধান খেতের জমি জমি পারিয়া পুরিয়া রওনা দিলাম শর্ট টাইমে। আমি গেছি হপায় ধান খেতের ওই বিল বলে, আমাদের দেশে বিল বলে, ওই বিলের ভিতরে পাড়া দিছি, কিছুক্ষণ হাঁটছি। এখন আমার পাশের বাড়ির এক কাকার গলা দুইরা একজনে ডাকতেছে আমার নাম দুইরা, আমার নাম দুইরা ডাকতেছে। আমিও দাঁড়াইলাম, আমি ডাকে সারা দিলাম, জিজ্ঞেস করলো কই যাস তুই, আমার জিজ্ঞেস করলো তুই কই যাস, আমি বললাম যে মায় কেরোসিন আনতে পাঠাইতেছে আমি কেরোসিন তেল আনবো। কয়ে দাঁড়াও আমি যাবো, আমিও বাজারে যাবো, একটু দাঁড়াও। তো এই কথাটা বলার পরে উনি আমি আর পিছনের দিকে ফিরে তাকাইলাম ও না, আর ওনার কোন সারা শব্দও নাই। তো কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে শীত তো পড়তেছে, মোটামুটি ভালো শীত পড়তেছে, আমি দাঁড়িয়ে আছি, কারণ মোটামুটি আমি পিছনের দিকে তাকাই, তাকে ওনারে ডাকতেছি কাকা কাকা, ওনারে ডাকতেছি কার কাকাকে, কোথাও নাই, উনি কোনো সারা শব্দও নাই, ওর কাউকে দেখিও না। পরে আমি বিরক্ত হয়ে গেলাম, ধরো আমি যাইগা, আমি আমার কাজে যাই। তো ভাই মোটামুটি ভালো 15-20 মিনিটের ভিতরে আমি বাজারে যাওয়া কেরোসিন তেল নিয়ে আবার ওই রাস্তা একই রাস্তা দিয়ে আমি আসতেছি আসতেছি। তো শুরুতে আমারে ডাক দিছে প্রথম যেখান থেকে আমি বাজারে ঢুকছি ওইখান দিয়া, আর বাড়ি ফেরার সময় ডাকতেছে ওই মুরাদ থেকে, ওই একই ব্যক্তি একই গলা, কিরে তুই যে আমার না নিয়ে বাজারে গেলি গা, ব্যাপারটা কি? আমি কই কাকা আপনার তো আমি দেখি না, আপনি কই? কই আমি আছি এখানে, এদিন আইতেছি তোর কাছে, তুই যে গেলি গা আমার এদিন নিলেন। আমি কই কাকা তাই আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, আপনি তো আসেন নাই, এই জন্য আমি গেছি। আর কাকা আমার আমার তো শীত করতেছে, এখন শীতের সময় না, আর আমাকে ঘরে তো কুপি জ্বালাইব, কেরোসিন লাগবো এই জন্য। কয় আচ্ছা ঠিক আছে চল আমার সাথে আয়, আমার দাদি না খেয়ে রয়েছে, আমার দাদির খাওয়ান লাগবো। তা আমি বললাম আপনার দাদির খাওয়ান লাগবো, আমি ওনারে বলি নাই কথা, আমি জানি যে যেই গলায় কথা বলতেছে যার কথা আমার কাকাটা কি, আমি ওনারে আমি জানি যে ওনার মা মারা গেছে, অনেক আগেই মারা গেছে আমি আমি যতটুকু জানি। আর তখন আমি ওনার কিন্তু বলি না যে কাকা আপনার মারে খাওয়ান দিত দিবেন, আপনার মা তো মারা গেছে, আমি কিন্তু এটা বলি না, কিন্তু এটা মনে আমার স্মরণে আছে। তো এই দিকটা আমি একটু এই ঘটনার থেকে রাখি। এর পরের দিন বাড়িতে আমার মা বড় ভাই ওনারা এই একই ঘটনা আমার বড় ভাইয়ের সাথে ঘটছে এর আগের দিন, কিন্তু আমি কিন্তু এই ঘটনাটা জানি না, ওই একই জায়গায় আগের দিন ঘটছে এই ঘটনাটা। তো আমার মা বললো মারে গল্পটা বললো যে এইভাবে এইভাবে মা আমার আমার লগে কালকে ঘটনা ঘটছে, ওরে কেরোসিন তেল আনতে পাঠাইলেন কোনখান দিয়ে গেল ওই। তো মার তো খবর হয়ে গেছে, আয় হাই আমার আমার ছেলের তো না জানি আমার ছেলে এই ধরনের বিপদে পড়ে। তো আমার মায়ের তো আমার মায় আমার ভাইয়ের সাথে চিল্লা পাল্লা শুরু করে দিল যে তুই যাই না শুনা আমার ছেলেটার এইভাবে পাঠাইলি ওই ছোট মানুষ। তে আমার ভাই কি করলো, আমার বড় দুই ভাই আমি যে রাস্তায় গেছি এই রাস্তায় রওনা দিছে, আমার চাষ তো দুই ভাইয়ের ডাইকা যে বললো যে তোরা রাস্তা দিয়া যা, ও যদি এদিক দিয়ে যদি রাস্তা দিয়ে যদি আসে তাহলে তোগলকে দেখা হইব, আর যদি বিলে দিয়ে আসে তাহলে আমাগুলোকে দেখা হইব। তো আমার ভাইয়ের সাথে ঘটনাটা কি করছে আমি এটা একটু পরে বলি, আগে আমার ঘটনা এখান দিয়ে শেষ করি। তো ওই লোকে কইতেছে আয় আমার দাদি খাইব, খিদা লাগছে আমার দাদির। তো আমি বললাম তো খিদা লাগছে তো আমি কি করবো কাকা, আমি যাইগা আমার মায় কুপি জ্বালাইব, ঘরে তেল নাই, কয় যামুনে একসাথে, চল যামুনে একসাথে, আগে আমার দাদির খাবারটা খাওয়াই আনি। আমি কি আপনার দাদি কি খাইব, কয় আমার দাদি কষি মাংস খাইব, আপনার দাদি কষি মাংস খাইব, কষি মাংস। আমি তো বললাম যে আপনার দাদি কষি মাংস খাইব, আপনার দাদি কষি মাংস খাইব কই, আর কষি মাংস খাইব কই থেকে, কিসের মাংস খাইব কাকা, কত এত বেশি কথা বলিস না। মানে কথাটা আস্তে আস্তে রাব হয়ে যেতেছে, ওর ভাষা আস্তে আস্তে রাব আমার সাথে রাব ব্যবহারের দিকে উঠতেছে। মানে এত কোন আস্তে 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 মানে ও একটু সুর অন্যদিকে নিতেছে, কথাবার্তা অন্যদিকে মনে হইতেছে, আমার কাছে সন্দেহজনক মনে হইতেছে। তো আমি মনে মনে ভাবতেছি কিরে হের দাদি কষি মাংস খাইব, হের দাদি মারা গেছে অনেক আগে, আমি যেটা জানি না এতো আমার ওই লোক ওই কাকা হইতে পারে না। তো এখান দিয়ে কি করছে, এই যখন আমি এটাই ভাবতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে তর্ক বিতর্ক করতেছি, তখনই আমার বড় দুই ভাই ওই বিলে নেমে গেছে, বিলে নেমা ডাকতেছে ডাকতেছে। আমি করছি এই এই সুযোগ আমি পাইয়া আমি কি করছি ভাইয়া, আমি দিছি দূর, ও আমার সামনে না হইলো 10-15 হাত দূরে আমার আগে দাঁড়িয়ে আছে, কিন্তু ও চেহারা আমার দেখায় না, আমার আমি ওর পিছনে ও আমার আগে সামনের দিকে ও মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কি করলাম খিচ্ছা দিলাম দূর, আমার দুই ভাই আসতেছে ওদেরকে ফলো করা। তো আমি তো কেরোসিন তেল বোতল ফালিয়ে দিছি ওইখানে। তা আমি কয় কিরে কিছে, আমি বললাম ভাই এই যে অমুক কাকায় আমার যাওয়ার সময় ডাকলো, উনি নাকি বাজারে যাইব, তা আমি এখানে 10-15 মিনিট দেরি করলাম, ওনারে কোনো দেখি না, সারা শব্দ পাই না, তো আমি ওনারে না নিয়েই বাজারে চলে গেলাম। আসার সময় একই ঘটনা, উনি আমারে ডাকতেছে ওই মাথার থেকে যে তুই আমার বাজারে নিলি না, আয় আমার সাথে আয় আমার দাদি খাইব, এই ইত্যাদি। কয় কেরোসিন তেলের বোতল কি করছস, আমি ওই যে ওইখানে ফেলে আইছি, তুই গেছে ওইখানে, ওইখানে আমরা তিনজনই গেলাম, যাই দেখি যে কিছুই নাই। তো কেরোসিন তেলের বোতল নিয়ে আমরা তিনজনে বাড়িতে চলে গেলাম। তো এইখানে তো এইখানে আমার ঘটনা, আমার সাথে যেটা ঘটছে এটা বললাম, আর আগের দিন আমার ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে যেটা ঘটছে এটা এটা তো আমি জানি না, এটা আমি পরে শুনছি, আমার মায় বলল ভাইয়ের কাছ থেকে শুনা। তো আমার ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছে কি, শীতের সিজনে কিন্তু তখন আমার গ্রামে আলু চাষ করতো, গোলালু চাষ করতো, ওইখানে ক্ষেতের এক কোনায় ওই ঝুপড়ি উঠাইয়া পাহারা দিত, আলু আলু পাহারা দিত, তখন আলু আলু টালু চুরি হয়ে যেত, এই জন্যই পাহারা দিত আর কি, দুই তিনজন থাকতো কোনোদিন। তো একদিন আমার ভাই শখ করে গেছে যে আজকে ওরা ওই ঝুপড়ি ঘরে থাকবো, ঘুমাইবো রাত্রে, তিন চারজন মিল্লা। তো ওরা গেছে, যাওয়ার পরে এটা কিন্তু আমি জানি না, ওদিন যে রাত্রে গেছে ওই রাত্রে আমি ছোট মানুষ, আমি তো ঘুমিয়েছিলাম, ওনারা গেছে রাত্রে 10-11টার দিকে আর কি, ঘটনাটাও ঘটছে ওইখানেই ওই টাইমেই। তো এরা ঠিক করলো কি আলু সিদ্ধ করে আলু খাইব, গোলা আলু সিদ্ধ করে খাইব, তখন পাতিলা পাইব কই, আমার বড় ভাই আছে বাড়ির দিকে রওনা দিছে, পাতিলা পাতিলা নিব বাড়িতে। তো যাইতে যাইতে দেখে যে এক বিড়াল একবার সামনে সামনে আগার সামনে আগে দৌড়াদৌড়ি করতেছে, আবার পিছনে মেমো মেমো করতে আছে। তো আমার ভাই চিন্তা করছে থাক বিড়ালই তো, উনি আর কিছু বলেন, দেখা দিল ওর উৎপাত, বিড়ালের উৎপাতটা আরো বেশি বাইরে গেছে গা, মানে হাঁটতে দিতেছে না, পায়ে পায়ে বাড়ি খাবে এই অবস্থা আর কি। তো এভাবে এরকম পর্যায়ে এক পর্যায়ে উনি বাড়িতে চলে গেছে, বেশি একটা দূরে না, ওইখান থেকে আলু খেতের থেকে যাইতে দুই থেকে তিন মিনিট সময় লাগে, এর ভিতরে এই ঘটনাটা। তো আমার ভাই মারে ডাক দিল, মায় দরজা খুললা দিল, মারে বললো যে একটা পাতিলা দেন আমরা আলু সিদ্ধ খামু। তো ভাইয়ে যখন ঘরে ঢুকছে তখন বিড়ালটা ওই ঘরের চতুর সাইডে মেয়ামেও করতে করতে ও চতুর সাইডে ঘুরতেছে, আমার ভাই তেমন একটা কেয়ার করলো না আর কি, মানে কোনো সন্দেহ তো নাই, ওই ও বুঝতেই পারে নাই যে এটা এই ধরনের প্যারানর্মাল কিছু ঘটনা হয়তো বা ঘটতে পারে। তো হেরা আলু সিদ্ধ আলু উড়ে আলু সিদ্ধ মিদ্ধ খাইলো, খাওয়ার পরে যখন ওই চুলা অফ করে দিল, আলুর চুলা সিদ্ধ হয়ে গেছে, আলুর চুলা টুলা অফ, আগুন টাগুন নাই, এরা হাসাহাসি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, আর আলু আলু টালু খাইতেছে, তিন চারজনে দীর্ঘজন গেছে আর কি। তো কিছুক্ষণ পরেই কে যেন ডিল্লা মারতেছে, ওদেরকে লক্ষ্য করে কারা যেন ডিল্লা মারতেছে। এখন ডিল্লা মারতেছে ওদের শরীরে, কিন্তু একজনের শরীরে পড়তেছে না, একটা ডিল্লা পড়ে না, শুধু পাশে পড়ে আর ওই ঝুপড়ি ঘরের ভিতরে পড়ে, ওদেরকে ভয় দেখাইতেছে। তো ওরা কি করলো, আর কোনো কিছু না থাকে, ওরা অনেক ভয় পাইছে, ভয় পাইয়া সবাই আঙ্গু বাড়িতে চলে গেল, দৌড় হয়ে আঙ্গু বাড়িতে চলে গেল, চিকেন মিকার দিয়া চলে গেল। আমার মায়ের দরজা খুলে দিল, কিরে কিসে, কইল যে মা এই ঘটনা এইভাবে এমন এরকম হয়েছে, কই তাহলে তোরা গেছিস কিলিগা। ওইখানে এই ঘটনা শেষ। আমার ভাইয়ের সাথে আসিল ওনার দুইটা বন্ধু, তো আমাদের বাড়ি যেখানে আমাদের বাড়ি ফালাইয়া ওদের বাড়িতে যাইতে, ওরা দুইজনেই আমগো ঘরে শুয়েছিল, রাত্র আমগো বাড়িতে ছিল, থাকার পর সকালবেলা চলে গেছে। তো ভাই এ ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার শেষ ঘটনায় চলে যাব। এই ঘটনাটাও ঘটছে আমার ওই তিন নম্বর ঘটনাটার কয়েক মাস পরেই এই ঘটনাটা ঘটছে। ওইটা ছিল শীতের সিজনে, এটা বর্ষার সিজনে। তো আপনারা অনেকেই যারা নাকি আমার বয়সী তারা জানেন এবং চিনবেন, একটা কাউফল আছে, এই কাউফলের গাছ আমার দুইটা বাড়ির পাশেই এই কাউফলের বাগান ছিল, অনেক বড় বাগান ছিল, শুধু এই ফলটাই না, বিভিন্ন ধরনের ফল ছিল। তখন আমি ছোট মানুষ, আমি করতাম কি বিভিন্ন ধরনের ফল ও গাছের থেকে পাইরা পাইরা আমি খাইতাম। তো যেদিন আমার সাথে এই ঘটনাটা ঘটল, এর পাঁচ ছ দিন আগে আমার আসা যাওয়া ছিল ওই কাউফল পাড়ার জন্য। কাউফলটা হইল হইতেছে আপনার ঠিক অরেঞ্জ কালারের মতো, টক মিষ্টি, অরেঞ্জ কালারের মতো নেই। তো এই কাউফল খাইতে আমি যাইতাম, আবার নিয়েও আসতাম, এভাবে পাঁচ দিন ছয় দিন চলল। লাস্টের দিন যেদিন আমার সাথে ঘটনাটা ঘটল, ওদিন আমি গেছি, অনেক বৃষ্টি, ওদিন অনেক বৃষ্টি ছিল। তো যে বাড়িতে বাড়ির ফলের বাগান যে বাড়ি, ওই বাড়িতে মসজিদ আছে, কিন্তু মসজিদে কোনো মাইক ছিল না, মাইক ছিল না, এমনি আজান দিত, তখন তো কোনো মাইকের যুগ ছিলই না, এই থাকা তো প্রশ্নই উঠে না। তো এমনি একজন হুজুর ছিল, নামাজ টামাজ পড়াইতো, আরবি পড়াইতো আশেপাশের লোকজন, ও ওইখানে আজান দিত আজানের টাইমে আর নামাজ পড়াইতো। তো আমি ওই মসজিদের কোনায় যে দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির পরে আমার চিন্তাধারা বৃষ্টির পরে আমি ফল খাইতে যাব, গাছে উঠবো। তো মোটামুটি 10-15 মিনিট পরে বৃষ্টি শেষ হয়ে গেছে, আমি বাগানের ভিতরে ঢুকছি। বাগান একবারে নির্জন বাগান, মানে অনেক বড় বাগান তো, আর তখন মানুষজন একবারই ছিল না, খুব কম মানুষ ছিল, দুপুরবেলা তো মানুষ তেমনটা ছিল না, যারা বাড়িতে ছিল ক্ষেত খামারে কাজে হয়তো চলে গেছে, এছাড়া কোনো মানুষ ছিল না। তো বাগানটা হইতেছে কি, বাগানের দুই সাইডে প্রচুর পরিমাণ পানি, বর্ষা সিজন তখন জুন জুলাই মাস এরকমই হবে সম্ভবত আর কি, বর্ষা সিজন অনেক। তো আমি গাছে উঠলাম, গাছে উঠে দেখি যে অনেক ফল পাইকার হয়েছে, তো আমি গাছে উঠে অনেকগুলো ফল খাইলাম, ওইখান থেকে সিরা সিরা খাইলাম। খাওয়ার পরে চিন্তা করলাম যে আরো যেহেতু কতগুলো আছে আমি নিয়ে যাবো। তো আমার খাওয়া শেষ, এখন আমি পারতেছি, এখন ডান দিকে বাগানের ডান দিকে পানির ভিতরে এত বিকট একটা শব্দ হইলো, আমার মনে হয় উপর থেকে অনেক ওজনের কোনো কিছু পড়ছে। আমি তো আতঙ্ক, ভয় পেয়ে গেছি। এখন আমি তো চিন্তা করছি যেহেতু আমি ফল চুরি করে পারতেছি, হয়তো বা কেউ দেখা ফেলাইলো নাকি কিছু পড়লো আইতেছে, মানে ইত্যাদি আমার মনে সন্দেহ জাগতেছে আর কি। তো এসব কিছুই না, পরে আমি চুপচাপ গাছে বসে আছি। এখন দুই তিন মিনিট পরে দেখি না কোনো সারা শব্দ নাই, কিছুই নাই। তা আমি আবার পাড়া শুরু করলাম, পারতে পারতে মোটামুটি ভালো ফল পারছি। তো পাইরা এখন আমারও ফল পাড়া শেষ, প্রায় প্রস্তুতি নিছি আমি নাইমা যাম, এমন সময় বিশাল বড় এক মুড়া গাছের ডালা ভাইঙ্গা পানির ভিতরে দাম করে পড়ল। আমি মোটামুটি এই ফলটা এই গাছটা পড়ার সাথে সাথে পানিতে মোটামুটি আমি চিৎকার দিছি ভয়তে। চিৎকার দিয়া ফল টল রাইখা আমি দৌড় দিলাম, অনেক জোরে দৌড় দিলাম। দৌড় দিয়ে আমি বাগান থেকে বের হয়ে গেছি, কিছু দূরে যামো, মানে আমার বাড়ির রাস্তায় রওনা দিই, প্রস্তুতি নিমো যে নামো, পানি পার হয়ে যেতে হয় আর কি। প্রায় আমার এক কোমর পানি, বর্ষা সিজন তো, প্রায় আমার এক কোমর পানি আমি পানিতে নাইমা আমি রাস্তায় উঠে আমি বাড়িতে চলে যাবো, এই প্ল্যান করছি আর কি। তো এখন দেখি জাগো এই ফলের বাগান, ওই বাড়ির বড় ছেলে স্কুল ড্রেস পরা, হাতে বই, আয়সা আমার সামনে হঠাৎ দাঁড়াইয়া গেল। তারে আমার আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তখন আমি তো এমনি ওদের গাছের ফল চুরি করতে গেছি, আরো কয়েকদিন চুরি করছি, এখন গাছ বাগান থেকে বের হয়েছি, বেরই ওর সামনে পড়ে গেছি, আমার ভিতরে তো একটা ভয় আছে, কাজ করতেছে। তো ও আমার সাথে কোনো কথা বলতেছে না, আমি মনে মনে চিন্তা করতেছি কি ব্যাপার, ও কোনো কথা বলতেছে না, হয়তো মনে হয় সন্দেহ করে নাই। তো আমি আমি কিছু বলি না, ও কিছু বলে না, কিন্তু ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তা আমি ওর বাম সাইডে দিয়া যখন যাইতে দিছি, আমার এগুলো কি থাপাতা ধরলো, আমার আমার গলা চেপা ধরলো, গলা চেপা এককাল এক সময় গলা চেপা ধরলো। ধরার পর বললাম যে পাশে ধান ক্ষেতের জমি আছে, পানি প্রচুর পরিমাণ, পানি এক কোমরের মতন পানি মোটামুটি আমারে চুবাইতেছে। আর আমি কি করলাম, আমি অনেক দাপাতাপি করতেছি, আমি ছুটতে চাইতেছি, কিন্তু আমার ছাড়তেছে না। তো পাশে যে বললাম যে মসজিদ আছে, হুজুরে আছে, আজান দেয় হুজুর, আল্লাহর কি রহমত, হুজুর আজান দিয়া ফেলাইছে, আজান দিয়া ফেলাইছে, এখন আমার তো ছেড়ে দিছে, ছেড়ে দিছে। আর আমি পানি থেকে গড়ামড়ি খাইয়া, আমি অনেক পানি ফুনি খাইছি, নাকে মুখে কানে পানি ঢুকছে, ঢুকে পরে আমি খুব এই উপরে উঠছি, উপরে উঠে ঝাড়ামুড়া দিয়া আমি চিন্তা করলাম কামড় হইল কি। আমি অগু গাছের ফল খাইলাম, ফল চুরি করে খাইছি, দেখে ও আমার সাথে এই ধরনের বিহেভ করল না, জিনিসটা তো ঠিক না। আবার চিন্তা করলাম যে না, আমি যদি এখন এর প্রতিবাদ করতে যাই, তাইলে তো তুই আমগো গাছের ফল খাইছিস, এই জন্য আমি তোর এমন করছি, কারো কাছে বিচার দিল আমি হয়তো বিচার পাবো না, আমি হয়তো বিচারে ঠকে যেতে পারি হয়তো বা কিছু ইত্যাদি, আমার মনের এটা জল্পনা কল্পনা চলতেছে আর কি। তো ওই হুজুরের আজান দেওয়া শেষ, আমারে দেখা হুজুর আমার দিকে আইলো, এই সারাই কি হয়েছে তোর, এই জায়গায় তোর এই অবস্থা কে? আমি বললাম যে দেখেন হুজুর, আমি গেছিলাম বাগানে কয়টা ফল খাইতে, কয়টা ফল ছিঁড়ছি, তো বাইরে দেখি যে শামীম ভাই এখানে দাঁড়িয়ে আছে, শামীম ভাই আমার গলা চিপা ধরে ধরলো, আমি যেতে আনেছি, শামীম ভাই আমার গলা চিপা ধরলো, আমার তো মারি ফেলাইব, এই জন্য আমার ধান খেতের ভিতরে অনেক পানির ভিতরে চুবাইল, কয় তুই শামীম ভাই রে পাইলি কই, শামীম ভাই দি ঢাকায় থাকে, ওরা তো অনেকদিন আগেই চলে গেছে, তুই শামীম ভাই রে পাইলি কই? তা আমি কই আপনি কি বলতেছেন হুজুর, শামীম ভাই ঢাকায় চলে গেছে? হ্যাঁ ওরা তো ঢাকায় চলে গেছে, ওরা তো অনেকদিন ধরে ঢাকায় চলে গেছে, ওরা তো নাই। আমাকে তাইলে আমার গলা চিপা ধরলো কে, আমার এখানে চুবে লোকে, কয় তোরে বুঝে ধরছে, যা বাজ্জা তুই ফরের কাছে ফল চুরি করে খাইতে আইসস, জাগা বাজ্জা আর আইস না। তো ভাইয়া এই ছিল আমার শেষ ঘটনা,
অসংখ্য ধন্যবাদ শামসুল ভাই, খুব ভালো লাগলো। এবং শামসুল ভাইয়ের মতো করে যদি আপনিও নেক্সট এপিসোডে আসতে চান, ভাবুন একটা বার, নারায়ণগঞ্জ থেকে কিন্তু তিনি আজকে ঘটনাগুলো বলে গেলেন, ঠিক একইভাবে নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, চিটাগং থেকে। অনেকেরই প্রশ্ন থাকে যে আপনাদের স্টুডিওটা কোথায়, একটু ছোট করে বলতে চাই, জাগো এফএম এর স্টুডিওটা হচ্ছে বর্তমানে এই মুহূর্তে ঢাকার বাড্ডায় অবস্থিত এবং বাড্ডা লিংক রোডে প্রাণ সেন্টার। সেই প্রাণ সেন্টারের যদি বলি যে লেভেল 14th হচ্ছে জাগো এফএম 94.4 স্টুডিও, তো এতটুকু ক্লিয়ার করে দিলাম। অনেকের একটা প্রশ্ন আজকে আমরা দেখছিলাম কমেন্ট বক্সে এবং এসএমএস বক্সে, যে এই মুহূর্তে যদি যারা রেজিস্ট্রেশন করছে তাদের যেটা সে ছিল, যদি আমি নেক্সট এপিসোডে আসতে চাই তাহলে আমার জন্য প্রসেসটা কি? খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকে রয়েছেন, যেমনটা নজরুল আছেন আমাদের সাথে, ফরহাদ হোসাইন জয়েন করে আছেন, আবু নাইম ইসলাম, তিনি বলছেন যে আজকের গল্পগুলো বেশ ভালো লেগেছে, পুতুল আপু এবং শামসুল ভাই দুজনই দুর্দান্ত কিছু ঘটনা আমাদেরকে শোনালেন, থ্যাংক ইউ। বারুইহাট থেকে আছেন আমাদের সাথে আব্দুল সামাদ, তিনি কমেন্ট করে আছেন, আব্দুল খালিক আছেন আমাদের সাথে, আর নাইম বলেছেন তিনি শুনছেন এই মুহূর্তে ভাটারা থেকে, ঢাকা ভাটারা থেকে তিনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন। নুসাইবা আছেন আমাদের সাথে, বলছেন আগে ভয় লাগতো বাট এখন ভালো লাগে। লিখেছেন আমাদেরকে নুহাস, বলছে আমার নানুর সাথে বেশ কিছু ঘটনা ঘটা আছে, ঘটনাগুলো নিয়ে আমি আসতে চাই নেক্সট উইকে। ওকে, খুবই সহজ, খুবই সহজ, রেজিস্ট্রেশন এখন পুরো সপ্তাহ জুড়েই আপনি করতে পারবেন। লাইক হচ্ছে আপনি এই মুহূর্তে যদি আপনার ঘটনাগুলো মনে হয় যে না আপনি সশরীরের স্টুডিওতে এসে বলবেন, রাইট, আগে মনে রাখতে হবে স্টুডিওটা ঢাকায় অবস্থিত, ঢাকার বাড্ডাতে। তো যদি আপনার মনে হয় যে আপনি আসবেন, ঘটনাগুলো বলবেন, তবে রেজিস্ট্রেশন করবেন, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর তারপরের যিনি অতিথি তাকে সঙ্গে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন জাগো এফএম 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফতুল সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twisted or grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফতুল সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twisted or grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
Yes, welcome back. এবং আপনি শুনছেন জাগো এফএম 94.4। অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে, এবং রাত যত গভীর হয় তত বেশি আসলে এই যে একটা ব্যাপার, অপেক্ষা, অপেক্ষা যে পরের গল্পটা কেমন হবে, পরের গল্পটা আসলে কোথাকার গল্প, সেটা কি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড নাকি হচ্ছে কোনো যদি বলি যে জিন বা কোনো জায়গা কেন্দ্রিক। সো এই ব্যাপারটা বা এই আগ্রহটা কিন্তু আমার ভেতরেও থাকে, রাইট। সো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, ফেসবুক কমেন্টস গুলো একটু নিতে চাই, facebook.com/jagofm, জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজে কিন্তু অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। ইন দ্য মিন টাইম আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমিনা, এবং তিনি শুনছেন আমাদেরকে মিরপুর থেকে, পেশায় একজন চিকিৎসক। ব্যাপারগুলো আমি ছোটবেলা আগে বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন আগে একটা ব্যাপার ঘটবার পর মনে হচ্ছে আসলে পৃথিবীতে কিছু না কিছু হয় যেগুলোকে প্যারানর্মাল বলা হয়। এক্স্যাক্টলি, তো আমিও এই ব্যাপারটাই বলছিলাম যে অনেক সময় যেটা হয় যে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি এক্সপেরিয়েন্স করছি, কেন যদি মনে হয় যে আদৌ কি ঘটে, আদৌ কি হয়। বাট যদি বলি এই পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায়, সেটা বাংলাদেশ হোক, জাপান হোক, ইউএসএ হোক, মালয়েশিয়া হোক, সৌদি আরব হোক, ঘটছে। বাংলা ভাষাভাষী যে সকল মানুষ তারা তাদের মতন করে কিন্তু এখানে আসছেন, তাদের ঘটনাগুলো শেয়ার করছেন। তো আমি একটা ছোট্ট অনুরোধ করব, যদি সম্ভব হয় নেক্সট এপিসোডে আপনি আসুন, আপনার ঘটনাগুলো বলুন, ভাল লাগবে। একটা উচিলায় অন্তত আপনার সঙ্গে আমার দেখা হবে, আমাদের দেখা হবে। টিম ভূত স্টুডিও জানতে পারবে যে কেমন লাগে আপনাদের এই ঘটনাগুলো বা আমাদের এই জাগো এফএম এর বিভিন্ন আয়োজন হয়ে থাকে, সবকিছু নিয়ে কিন্তু একটা খোলামেলা আড্ডা হয়ে থাকে। এনিওয়েজ, সামিয়া আছেন আমাদের সাথে, তাসলিমা নূর জয়েন করে আছেন, জান্নাতুল মাওয়া আছেন আমাদের সাথে, অরিং জয়েন করে আছেন আমাদের সাথে, কমলাপুর থেকে আছেন আমাদের সাথে, রাইসুল আজাদ, উজ্জ্বল মিয়া আছেন আমাদের সাথে, অনেক তিনি শুনছেন আমাদেরকে, এবং তার ছোট ভাই রিফাত শহদ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে অনন্যা, তানজিলা আক্তার জয়েন করে আছেন, আয়শা বলছেন তিনি শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ইন দ্য মিন টাইম যেটা করবো, আমাদের সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হয়ে তার ঘটনাগুলো শুনব, এবং সর্বশেষ যিনি অতিথি তিনিও গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছেন আমাদের বিপুল ভাই। সো বিপুল ভাইয়ের কাছ থেকে আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। বিপুল ভাই একদম শুরু থেকে শুরু করতে চাই।
তো ধন্যবাদ ভাইয়া, আমি আমার প্রথম ঘটনাটি শুরু করছি। আমার প্রথম ঘটনাটি হচ্ছে আমার নিজের সাথে ঘটা। আমি এরকম শীতের একটা রাত্রে, প্রায় সময় আমাদের এলাকায়, আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায়, তো এখানে শীতের রাত্রে অনেকেই ব্যাডমিন্টন খেলে, তো আমিও প্রতিনিয়ত প্রতি রাত্রে ব্যাডমিন্টন খেলতাম। তো আমাদের এখানে বাংলা ঘর, মানে পূর্ব দিকে একটা ঘর থাকে, তো ওই ঘরে আমি একা একা ঘুমাতাম। তো প্রতিদিনের ন্যায় ব্যাডমিন্টন খেলে প্রায় দেড়টার দিকে আমি ঘুমাতে যাই। তো ওই দিনকেও একা ছিলাম, একা ঘুমানোর প্রস্তুতি নেই। তো আমাদের এলাকায় মূলত কম্বল থেকে লেপটাই বেশি হয়, তো ওইরকম আমি লেপ নিয়ে শুয়ে পড়ি। তো আমার একটা অভ্যাস সবসময় থাকে যে আমি লেপ একদম মাথা পর্যন্ত ডেকে নিয়ে শুই। তো আমি ওইখানে শোয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোই চলে আসছে ঘুমটুম, তো মোটামুটি ঘুমের অবস্থায়। তো ওই টাইমটাই হঠাৎ করেই আমার কেমন যেন মনে হলো যে আমার লেপটা হয়তো কেউ নিচ থেকে টেনে নিচ্ছে। তো আমি ওইরকম তেমনটা খেয়াল করলাম না, আগের মতোই ঘুমের অবস্থায় আবার লেপটা টেনে মাথা ডেকে নিলাম। তো কিছুক্ষণ মোটামুটি ভালো এভাবেই চলতেছিল। তো কিছুক্ষণ পরে আবার একই অবস্থা, তো লেপ আবার টানা শুরু হয়েছে, এবার মুখ একদম মুখ বরাবর নিয়ে আসছে টেনে। তো আমি একটু মানে জাগনা জাগনা ভাব হয়ে যায়, আমি দেখি যে আসলে আমার লেপটা টেনে আমার মুখ বরাবর নিয়ে আসছে। তো আমি মোটামুটি একটু ভয় পাওয়া অবস্থায়, তো আবার কিছু মনেও করলাম না, হয়তোবা আমার ঘুমের খেয়ালে হয়তোবা নিচে চলে গেছে, এরকম ভেবে আবার টেনে শুয়ে পড়লাম মাথা ডেকে। তো ভেবে 15-20 মিনিট যাওয়ার পর ভালো ছিল ওই সময়টায়। তো 15-20 মিনিট পরে আবার শুরু হয়েছে একই অবস্থা, তো এবার একদম আমার গলা পর্যন্ত নিয়ে আসছে টেনে, আস্তে আস্তে টানতে শুরু করে। তো আমি লাভ দিয়ে উঠে যাই, উঠা এদিক সেদিক দেখি আসলে কিছুই নেই ওই সময়টায়। তো আমি খুবই ভয় পাই ওই সময়টায়, ভয় পাওয়ার পরে চিন্তা করলাম যে বের হবো কিনা বা বের হবো এভাবে এরকম একটা অবস্থায়। তো আমি ওইখানটায় মানে চেষ্টা করি, যত সুরা কেরাত পড়ার চেষ্টা করি, তো কোনোভাবেই আর মন বসতেছিল না, মনে হচ্ছিল যে কেউ না কেউ আমার পাশে হয়তো বা আসছে। মানে ঘুমাতেও পারতেছিলাম না বা ওখানে বসে থাকা অবস্থা ছিল না, কেমন জানি ঘরটা একদম অন্ধকার ঘর, ভারী হয়ে আসতেছিল। তো এক সময় শুতে যাওয়ার সময় চিন্তা দেখি যে আসলে আমার ওইখানে লেপের অবস্থা একদম নিচে পড়ে গেছে লেপটা। আমি বসে থাকা অবস্থায় দেখি যে লেপটা নিচে, মানে যে লেপটা ছিল বিছানার উপরে ওই লেপটা এখন নিচের নিচে। তো আমি বেশি ভয় পেয়ে যাই তখন ওই সময়টায়। তো ভয় পাওয়ার পরে আমি এখান থেকে দূর দিই, গেট খুলে দূর দিয়ে আমার পাশের রুমে চলে যাই। চলে গিয়ে আমার মামা আমার আপুদেরকে ডেকে উঠায় বলি যে এই অবস্থা আমার, এরকম হইতেছে আমার সাথে। তো ওনারা তখন আর আমাকে বলল যে ওইখানে আর যাও না, আজকের রাতটা আমাদের সাথেই থাকো, একা একা শোয়ার দরকার নেই। তো ওই দিনকার মতো আমি একা একা শুই নাই, পরে আমার মামার সাথে শুয়েছিলাম। তো ওই দিন পরে আমার সকালবেলা থেকে জ্বর উঠে যায়, প্রায় 3 দিন অসুস্থ ছিলাম আমি, জ্বরে ভুগতেছিলাম। জ্বরে ভোগার পরে আসার আল্লাহর রহমতে সুস্থ হই। তো ওই ছিল আমার প্রথম ঘটনা। তো ভাইয়া, এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার নানির থেকে শোনা, মাঝে মাঝে আমার আম্মু বলেছে এই ঘটনাটা। আমাদের এখানে আমার এই সম্পর্কে এক নানা, তো ওনার এক আম্মু, ওনার আম্মুর সাথে ঘটা এই ঘটনাটা। তো উনি খুব পরহেজগার মহিলা ছিল, উনি প্রায় সময় ইবাদত বন্দেগি করতেন এবং অনেক সুন্দর ছিল। তো ওনার মূলত সমস্যাটা ছিল, উনি খুবই অসুস্থ ছিল এবং মুরব্বী ছিল। উনি একা একা কোথাও যেতে পারতেন না, কারো মানে কারো পরস্পর মানে ওনার সাহায্য ছাড়া, কারো সাহায্য ছাড়া উনি যেতে পারতেন না। তো ওই অবস্থায় অসুস্থতা ছিল, তো ভালোই দিনকাল কাটতেছিল। তো একদিন উনি বাহিরে যাওয়ার জন্য, রাত্রেবেলা বাহিরে যাওয়ার জন্য মানে ওনার ছেলেকে ডাকে যে আমি একটু বাহিরে যাব, আমাকে একটু বাহিরে নিয়ে চলো। তো উনি ওনার ছেলে ওনাকে বাহিরে নিয়ে যায় প্রাকৃতিক কাজের জন্য। তো উনি দূরে দাঁড়িয়ে থাকে, ওনার ছেলে বারান্দায় দাঁড়িয়ে থাকে, আর উনি ওয়াশরুমে বা বাথরুম তো দূরে থাকে গ্রাম এলাকায়, তো ওই বাথরুমে যায়। তো অনেকক্ষণ কেটে যাওয়ার পরে উনি আর আসে না। তো উনি হয়তো ভাবতেছে যে উনি হয়তো সমস্যা আছে, তো আরেকটু ওয়েট করি। তো ওয়েট করার পরে প্রায় 40 মিনিটের মতো ওয়েট করা হয়ে যায়, উনি আসে না। তো উনি একটু চিন্তায় পড়ে যায়। তো ওইখান থেকে উনি খোঁজার জন্য যায়, গিয়ে দেখে যে ওনার উনি যে বাথরুমে গেছে, তো ওনার হাতে যে মানে কি বলে আমরা যে বদনা বলি আর কি, পানি খরচ করার জন্য, তো ওই জিনিসটা ওইখানেই পড়ে আছে কিন্তু উনি নাই। তো উনি তো ভয় পেয়ে যায়, সাথে সাথে উনি খোঁজা শুরু করে, তো পরিবারের সবাইকে জানায়, সবাই খোঁজা শুরু করে। তো আর মূলত ওয়াশরুমটা ছিল একটু জঙ্গলের কাছাকাছি, তো ওনার বাবা হয়তো জঙ্গলের ভিতরে গেছে। তো ওই রাত্রি অনেক লাইট বা তো তখনকার আমলে তো হয়তো হারিকেন ছিল, হারিকেন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তো কোথাও আর খুঁজে পায় না। তা না পাওয়া সত্ত্বে যখন জঙ্গলে পায় না, তখন আশেপাশে খোঁজা শুরু করে ওনারা সকলে মিলে। তো আমাদের বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো ওই পুকুরটায় অনেক আজব ঘটনা আছে, অন্য একদিন বলবো ইনশাল্লাহ। তো ওই পুকুরে মানে যাওয়ার চেষ্টা, সবাই ওই পুকুরের দিকে যাওয়া শুরু করে। তো ওইখানে গিয়ে দেখে যে ওনার আম্মু পানিতে পড়ে আছে, তো মাথার দিকটা পানিতে আছে এবং মানে মাথা মানে নিচের দিকটা উপরে ডাঙায় পড়ে আছে। তো ওইখানটায় গিয়ে দেখি কি যে ওনার আম্মু পড়ে আছে, তো চোখে কাদা, মুখে কাদা, নাকে কাদা, এই অবস্থায় পড়ে আছে। তো আশ্চর্য বিষয় হলো যে ব্যক্তিটা কারো সাহায্য ছাড়া ঘর থেকে বের হইতে পারে না, তো ওই ব্যক্তিটা কিভাবে ওইখানে গেল, মানে সকলে আশ্চর্য হয়ে যায়। তো খুবই গুরুতর অবস্থা হয়ে যায়, কথা বলতে পারে না, তখন শুধু বেঁচে আছে ওরকম বোঝা যায়। তো ওই অবস্থায় ওই রাত্রেই আমাদের বড়টা হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে মানে ওইখান থেকে রাখে না, ময়মনসিংহ হসপিটালে রেফার করে দেয়। তো ময়মনসিংহ হসপিটালে নেওয়ার পরে ওনাকে ওইখানে ভর্তি করা হয়। তো ওইখানে অনেকদিন চিকিৎসা করা হয়। তো চিকিৎসা ক্ষেত্রে অনেকে দেখা করতে যায়। তো ওনার একজন দেবর ছিল, উনি খুব মানে তান্ত্রিক টাইপের ছিল আর কি, মানে উনি অনেক কিছু জানতো অনেক আগে থেকেই। তো উনি মানে ওইদিনকার থাকার জন্য যায় ওইখানে, ওনাকে পাহারা দেওয়ার জন্য যায়। তো হসপিটালে অনেক ঘটনা ঘটছে ওনার সাথে, মানে অনেক সময় রুগী থাকতো না, বাহিরে চলে যেত, এরকম অবস্থা। তো উনি ওইখানে পাহারা দেওয়ার জন্য যায়। পাহারা দেওয়া অবস্থায় যখন পাহারা দিতে থাকে, তো পাশের বেডে একজন রুগী ছিল, খুবই মর্মান্তিক অবস্থায়। তো উনি বৈশা দেখে যে উনি মারা গেছে, ওই রুগীটা মারা গেছে। তো মারা যাওয়া দেখা অবস্থায় পাশে উনি বসে থাকে। তো রাত্রে যখন 2টা বাজে, তখন উনি দেখে যে যে ব্যক্তিটা মারা গেছে, যে রুগীটা, তো ওই বেডটা তো খালি ছিল। তো ওই বেডেই ওই ব্যক্তিটা উনি দেখতে পায় যে ওই বেডে ওই ব্যক্তিটা বসে আছে। তো উনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি না একটু আগে মারা গেলেন, তো আপনাকে আমি এখানে দেখা যাচ্ছে কিভাবে। তো উনি তো আগে থেকে কিছু জানতো, তান্ত্রিক টাইপের ছিল, তো উনি বুঝতে পারছে বিষয়টা। তো উনাকে জিগানোর পরে উনি পিছন ফিরে ছিল ব্যক্তিটা, তো গার বসা অবস্থায় গার পিছনে ঘুরিয়ে বলতেছে যে আমি তো মারা গেছি, এখানে মারা গেছে, তো তোর যে আছে আত্মীয় তোর যে বাবি আছে ও বাঁচতে পারবে না, ওকে মেরে ফেলবো আর তোদের বংশের কাউরে বাঁচতে দিব না। তো উনি জিজ্ঞেস করে আসলে মূলত কাহিনীটা কি, তাহলে আমাদের বংশে কেন এইভাবে বাঁচতে দিবেন না কেন, কাহিনী কি? তো ওই ব্যক্তিরা বলতেছে যে তোদের বংশে অনেক আগে থেকেই তুই বা তোর আগের কেউ আমাদের মানে জিন জাতি বা যে কিছু হোক, উনি বলতেছে যে আমাদের একে আটকে রাখছে, এই জন্য তোকে তোদের বংশে কাউকে আমি রাখবো না, সবাইকে মেরে ফেলবো, এরকম একটা কথা বলে। তো ওই অবস্থায় উনি মানে ভয় পেয়ে যায়। তো কিছুক্ষণের ভিতরে ডাক্তার চলে আসে আর ওই দেখে নাই এখানে, হঠাৎ করে দেখে নাই তো ওই কথাগুলো বলার পরে। তো এইভাবে দুই দিন যায়, যাওয়ার পরে উনি মোটামুটি সুস্থ এরকম মনে হয়। তো ওনার বাবিকে নিয়ে আসে বা আমার ওই নানার মাকে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে, মোটামুটি অবস্থা মোটামুটি সুস্থ বলতে একবারই সুস্থ না, আবার এক মোটামুটি আর কি ছিল আর কি এরকম ভাবে। তো ওনাকে বাড়িতে নিয়ে আসার পর রাখে, বাসায় রাখে। তো ওনার যেহেতু এই অবস্থা সবাই বুঝতে পারছে, তো আমার ওই নানাটা আবার বলছে সবাইকে যে আমি এই ঘটনাগুলো দেখছি, তো সবাই বুঝতে পারছে জিনিসটা। তো ওনাকে যখন রাখা হয় তো দরজার পাশে লোহার একটা অনেক বড় জিনিস রাখতো, যেটা দিয়ে নাকি আগে অনেক কাজ করা হতো, যেমন ধান টান পিসা হতো এরকম কিছু আর কি। তো এটা সবসময় রাখতো, রাখা অবস্থা মানে উনি যাতে বের না হইতে পারে আর কি। তা ওনাকে দিয়ে মানে কবিরাজির চিকিৎসা শুরু করা হয় ওনার উপরে। তখন তো কবিরাজির এই সলিউশনটা দিয়ে যায় যে এভাবে রাখলে হয়তো উনি বের হতে পারবে না বা ওই জিনিসটা আর আসতে পারবে না, ওকে নিতে পারবে না ওনাকে। তো বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, উনি মোটামুটি সুস্থ দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ এক রাত্রে ওনার দেখে যে মানে উনি নাই। তো ওই রাত্রে আবার একটা ভুল করছে কি ওনারা, ওই যে যে লোহার এই জিনিসটা ছিল ওই জিনিসটা দেয় নাই, না দেওয়ার ফলে হঠাৎ করে দেখে যে উনি নাই। রাত্রে প্রায় 2:30 দিকে উনি নাই, খুঁজে পাচ্ছে না কোথাও কি হলো, ঘর থেকে কিভাবে গেল, যে মানুষ উঠতে পারে না হাঁটাচড়া করতে পারে না সে কিভাবে গেল। সবাই আবার খোঁজাখুঁজি শুরু করে। তো সবাই তো জানতো যে এর আগে পুষ্করিণীতে পুকুরে পাওয়া গেছে, তো সবাই আবার ওই দিকে যায় আগেই। তো গিয়ে তখন আর কিছু পায় না, তো না পাওয়ার ফলে তো সবাই আতঙ্কিত হয়ে যায়। তো ওই রাত্রে আবার জাল টাল ফেলা হয়, ওই পুকুরে পাওয়া যায় না। তো সবাই মিলেমিশে যখন খোঁজাখুঁজি পুকুরে নামে কিছুই পায় না। তো খোঁজাখুঁজি করে আমার আরেক নানা খোঁজাখুঁজি করে পরে উনি মাছ বরাবর যখনই যায় তখন ওনার পায়ে চুল জাতীয় কিছু পেঁচায় ওঠে। তো উনি ভয়ে চিৎকার দেয় যে আমারে কিছু মনে আটকায় ধরছে এখানে, আমারে বাঁচাও সবাই। তো সকলেই আবার ওনার কাছে যায় পুকুরের মাঝখানে গিয়ে দেখে যে চুলের মতো কিছু। তো চুলে মুঠি ধরে যখনই টান দিছে তখনই মানে ওই নানার মা বেসে ওঠে আর কি। তো ওই অবস্থায় যখন তোলা হয় তখন ওনার মুখে কাদা, চোখে কাদা, খুবই বাজে অবস্থা ছিল, মানে চেহারার অবস্থা খুবই খারাপ ছিল, মানে মুখ মনে হয় যে কাদার ভিতরে চাইপা রাখছে এরকম কিছু। তো ওনাকে ওখান থেকে তুলে আনার পরে সকলে তো হতমম্বিত হয়ে গেল যে আসলে কি হইল ওটা। তো ওনাকে পরিষ্কার টরিষ্কার করে গোসল টোসল করে দিয়ে জানাজা দেওয়ার জন্য রেডি করলো। তো ওনার ওই দিন ওনার মাটি হয়ে গেছে। তো ওই দিন রাত্রেই ওই যে নানা ওনাকে পাহারা দিতে গেছিল তান্ত্রিক টাইপের, উনি স্বপ্নে দেখতেছে যে ওই যে জন্তুটা ওনাকে বলছিল এই কথাটা, তো যেখানে বাস টাস কাটা হয়েছে ওই যে কুঞ্চি থাকে না, ওই কুঞ্চিগুলার ঝুপ যেখানে রাখা হয়েছিল, যেখানে গোসল করানো হয়েছিল, ওই জায়গাটা থেকে ওই জন্তুটা বের হয়ে বলতেছে দেখলি আমি কিন্তু আমার কথা রেখেছি, তো আমি বাকি কথাগুলোও রাখবো, তোদের কাউকে আমি বাঁচতে দিব না, তোদের বংশের কাউকে আমি বাঁচতে দিব না দেখিস। তো ওনার এই কথা শুনে উনি ঘুম থেকে জেগে লাভ দিয়ে উঠছে, ওইটা তো সবাইকে জানাইছে বিষয়টা। তো সবাই তো খুব আতঙ্কিত হয়ে গেছে আসলে কি হলো এটা, আবার এই স্বপ্ন দেখছে। তো ওই তান্ত্রিক টাইপের নানা আবার করছে কি, তো যখন এইগুলা দেখছে তো ওনার সাথে আরো কয়েকজন ওনার পরিচিত তান্ত্রিক ছিল, ওনাদেরকে খবর দিয়ে আনায়। আনানোর পরে উনি একটা রুকিয়া বসায়, তো ওইখানে উনি অনেক কিছু করে তো ওই করার পরে মানে ওনাকে মানে ওই জিনিসটাকে বন্দি করতে সক্ষম হয়, ওই জিনিসটাকে মোটামুটি বন্দি করতে সক্ষম হয়। মানে উনি বলে যে আর কিছু করবে না এখন, তো একেবারে ছেড়ে যাবে না এরকমও না, মানে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মানে কিছু করবে না। ওনার একজনকে হয়তো বন্দি করে, উনি বলতেছে ওই বন্ধুরা বলতেছে যে আমার একজনকে হয়তো আমাকে বন্দি করতে পারছে, আমার আরো লোক আছে, তো আমি হয়তো কিছু করব না কিন্তু আমার আরো লোক আছে ওরা করবে, ওরকম টাইপের কিছু বলে। তো ওনাকে তো আটকিয়ে রাখা হয়, রাখার পরে বেশ কিছুদিন ভালোই যায়। তো ভালো যাওয়ার পরে মোটামুটি চলতেছিল, তো হঠাৎ একদিন আবার ওনার যে নাতি, ওই নানার যে ছেলে, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া শুরু করে। যেমন মিকরি ব্যারাম টাইপের একটা রোগ থাকে না দেশ গ্রামে, মিকরি ব্যারাম বলে, ওই ওরকম টাইপের হয়ে যায় আর কি। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা ভাই। এখন আমি আমার শেষ ঘটনাটি বলতেছি। তো যেমনটা বলতেছিলাম, একটা বংশের উপরেই ছিল এটা। তো আমার শেষ ঘটনাটা ঠিক ওনার নাতির উপরেই পড়ে, ওনার যে ছেলে, আমার নানার যে ছেলে, ওনার উপরে। তো ওই মিকরি ব্যারাম শুরু হওয়ার পরে থেকেই ওনার সাথে ঘটনা ঘটা শুরু। তো এইভাবে প্রায় সময়ই আমার ওই মামার থাকতো না, অনেক জায়গায় চলে যেত, খুঁজে খুঁজে আনতে হতো। তো এইভাবে চলতেছিল, অনেক তাবিজ কবজ ওনার গায়ে ছিল, আমিও দেখেছি এটা। এটা আমার দেখা ঘটনা, আমিও দেখেছি ওনার গায়ে অনেক তাবিজ কবজ ছিল। তো আমার ওই মামাও খুব ফরহেজগার লোক ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি আমি সবসময়। তো এভাবে চলতে থাকে ওনার জীবনে, কখনো উনি সুস্থ হতে পারেন আর কি। তো একদিন উনি পাঁচটার দিকে উনি যায় নামাজ পড়তে, তো নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে ওনার এই রোগটা দেখা দেয় পানির কাছে গিয়ে উজু করার টাইমে। তো ওই অবস্থায় দেখা দেওয়ার পরে তো দেখে যে একজন পড়ে গেছে, তো পাশে একজন লোক ছিল, ওনাকে ওইখান থেকে উঠায় নিয়ে আসে। তো ওই দিন আর কিছু হয় নাই, ওনাকে নিয়ে আসার পরে সবাই সুস্থ করে, ডাক্তার দেখা সুস্থ হয়। তো ওই দিন রাত্রেই আবার স্বপ্নে দেখতেছে ওই তান্ত্রিক নানাই, আবার স্বপ্নে দেখতেছে যে আবার শুরু হয়েছে তোর সাথে, তোদের বংশের সাথে আবার শুরু হয়েছে ওকে দিয়ে। তো ওকেও আমি নিয়ে যাব, আটকাতে পারবি না, এই যে এরকম টাইপের কিছু বলে। তো বলার পরে ওই তান্ত্রিক নানাটা আবার ওনার এখানে রাত্রে আসে, আইসে ঝাড়ফুঁক করে আমার ওই মামাকে। তো ঝাড়ফুঁক করার পরে মোটামুটি সুস্থ হয়। তো এই জিনিসগুলা যখন ঘটতেই থাকে, একটার পর একটা ঘটতেই থাকে, এভাবে চলতে থাকে আমার মামার জীবনটা। আমার মামার জীবনে আর কখনো মানে সুস্থতা আসে না আর কি, এরকম একটা টাইপ। তো একদিন আমার মামা পানি আনার জন্য, মানে আমাদের কল ছিল, মানে ওই ওই সময়ের আমাদের এখানে চাপকল ছিল, চাপকলে থাকতে হয়েছে মসজিদের পাশে। তো ওইখান থেকেই মোটামুটি সকলে পানি আনা নেওয়া করতো। তো আমার মামাও গেছে ওইখানে পানি আনার জন্য। তো কিছুক্ষণ আগে আমিও গেছি, আমি ওইখান থেকে পানি নিয়ে আসি, আমার সাথে দেখা হয়, ওনার সাথে কথা হয়েছে অনেক। কথা হওয়ার পরে উনি বলতেছে যে তুমি বাড়িতে যাও পানি নিয়ে, আমি নামাজ পড়ে তারপর পানি নিয়ে বাড়িতে যাব। তো উনি দেখলাম, আমি আমার হাতে দেখলাম ওনার হাতে কলসি আছে, আমি আমার কলসি নিয়ে চলে আসি বাড়িতে পানি ভর্তি করে। তো ওনাকে দেখলাম আমি কলসিটা নিয়ে পানি ভরতেছে। তো বড় অবস্থায় আমি চলে আসি, প্রায় চারটা বাজে তখন, হয়তো আসরে আজান দিছে এরকম একটা অবস্থা। তো উনি নামাজ পড়বে, এই জন্য আগে ওজু টজু বানাবে, এই কলসিটা বইরা রাখছে। তো আমার টিউবওয়েলটা যেখানে ছিল, টিউবওয়েলটার পাশেই আমাদের এখানে একটা খাল আছে, যেটা এটাকে একটা এক সময় নদী ছিল, কোনো কারণে সুগাতে সুগাতে খালের মতো হয়ে গেছে একদম একদম ছোট। তো ওইখানে একটা শেওড়া গাছ আছে, ওইটার পাশেই টিউবওয়েলটা ছিল। তো ওই টিউবওয়েলে উনি মানে উজু করে ওইখানে প্রতিনিয়ত পানি পরে নিয়ে আসে আর কি। তো উনি দেখে আসলাম আমি, তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, মানে কলসি ওইখানে পড়ে আছে, মানুষ নাই, এরকম একটা অবস্থা। তো সবাই ব্যবসা হয়তো নামাজ টামাজ পড়তেছে, এই জন্য কেউ তেমন একটা কেয়াল করে নাই। তো সন্ধ্যা যখন গড়ে আসলো, তখন প্রায় মাগরিবের আজান হয়ে গেছে, কেউ আসে না। তখন ওনার আম্মু আসলে খোঁজা শুরু করে আর কি, ওনার আব্বা আম্মু খোঁজা শুরু করে, ওনারে পায় না। কি হলো, তখন মসজিদে যায়, মসজিদে গিয়ে দেখে যে নাই, উনি কলস পরে আছে টিউবওয়েলের কাছে, কিন্তু উনি নেই। তো সবাই জানতো যে ওনার যেহেতু একটা রোগ আছে, হয়তো বা এই জন্য হয়তো কোনো জায়গায় পড়ে গেছে কিনা, এগুলা দেখার জন্য খোঁজাখুঁজি করে আশেপাশে, কিন্তু ওই খালেও খুঁজে, খালের আশেপাশে খুঁজে, কখনো পায় না। তো এই অবস্থা যখন শুরু হয়, তখন আবার সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করে, কোথাও পায় না। তো মাইকিং করা শুরু করে দেয়। এইরকম অবস্থায় এসা নামাজের সময় হয়ে যায়, তো খোঁজাখুঁজি চলতে থাকে, পায় না কখনোই। তো সকলে মিলে যখন পায় না, এদিক ওদিক খুঁজতে থাকে, আশেপাশে গ্রামে খুঁজতে থাকে, কোথাও পায় না। সকালে মিলে আবার খোঁজা শুরু করে ওই খালে। তো খালে খোঁজাখুঁজি করার সময় একসময় অনেকে বলে যে হয়তো কোনো জায়গায় গেছে বা ছাগল আনতে গেছে, এরকম একটা টাইপ কিছু। তো সবাই দেখে, কেউ আবার বলতেছে যে মনে হয় ছাগল নিয়ে আসতেছে, ওই যে আসতেছে মনে হয়। তো ওনার নাম ছিল মুশারফ। তো সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। অনেকে বলে ছাগল নিয়ে আসতে গেছে, অনেকে ওইদিকে খুঁজতেছে, পায় না। তো ওই খালে যখন রাত্রে 10:11 থেকে খোঁজা শুরু করে, আমিও ছিলাম ওইখানে, আমিও দেখতেছিলাম যে অনেক অন্ধকার ছিল ওই টাইমটায়। তো খালে যখন খোঁজাখুঁজি শুরু করে সকলেই, কেউ পায় না। তো জাল ফেলা শুরু করে আগের মতো, ওনার দাদির মতো আর কি, জাল ফেলা শুরু করে। তো জাল ফেলেও অনেক কোনো লাভ হয় না, পায় না। তো খালটা একটু গভীর ছিল ওই সময়, আমরাই ভয় পেতাম। তো যখন পায় না, আশেপাশে খোঁজা শুরু করে, তখন পায় না যখন, তখন মানে ডুব দিয়ে খোঁজা শুরু করে দেয়। তো ডুব দিয়ে খোঁজার সময় এক সময় কাদার ভিতর থেকে ওনার একটা পায়ের জুতা ভেসে ওঠে আর কি। তখন তো সবাই বুঝতে পারে যে হয়তো এখানেই আছে, তাইলে যেহেতু জুতা এখানে বাইসা উঠছে, তাহলে মুশারফ এখানেই আছে। তো সবাই ডুবাডুবি শুরু করে, কাদা উঠাউঠি শুরু করে। উঠাতে উঠাতে প্রায় ঘন্টা দুই ঘন্টা পরে এক সময় পাওয়া যায় যে খুবই গভীর অবস্থায়, উপর করে গাইড়ে রাখা হয়েছে ওনারে, মাথাটা নিচে কাদার দিকে দেওয়া, এরকম একটা টাইপ। মানে ওনারও অনেক চেষ্টা করে উঠানো যায় না আর কি। পরে তিন চারজন মিলে প্রায় টেনে হিস্ত্রে উঠায়। তো উঠানোর সময় দেখা যায় যে নাক কান গলা দিয়ে মানে একদম বাজে অবস্থা, কাদা মাদা ঢুকে গেছে, একদম ঠিক ওনার দাদির টাইপের মতো। তো ওনার সাথে যখন এই বিষয়টা হয়, অনেকে টানাটানি করে উপরে তুলে দেখে যে আর তখন তো মারাই গেছে। তো ওনার কাদা কুদে সব পরিষ্কার করে ওনারা যখন নিয়ে যায়, তো কাফন করানোর সময় ওনার দেখে যে ওনার গায়ে প্রচুর দাগ, প্রচুর পরিমাণে দাগ, অনেক লম্বা লম্বা হাতের দাগ, অস্বাভাবিকভাবে বড় বড়। তো এই দাগগুলা যখন দেখে মানুষ বুঝতে পারে যে আসলে ওনার সাথে কিছু হয়েছে। প্রথমত হয়তো ভাবছিল যে ওনার রোগ থেকে হয়তো কিছু হয়েছে, কিন্তু পরে জিনিসটা বুঝতে পারে যে আসলে ওনার সাথে একটা কিছু ঘটছে। তো আমার আশ্চর্য ব্যাপার, আমি একদিনে ব্যবধানে দেখছি যে লাশ পচে যেতে, মানে একদিনে, মানে আমি ছোটবেলাতে দেখছি হয়তো একদিন দেড় দিনও রাখা যায়, কিন্তু একটা রাত্রে রাত্রে লাশটা পচে গেছে, এরকম অবস্থা, দুর্গন্ধ ছড়াই গেছে গা। তো চা পাতা দিয়ে ওনারা রাখছিল। তো ওনার সাথে এই ঘটনাটা ঘটার পরে সবাই বুঝতে পারে যে ওনার মনে হয় বংশের যে ইয়াটা আছে, এটা আর ছাড়বে না ওনাদেরকে। তো ওনারা খুবই আতঙ্কিত হয়ে যায়। ওই সময়টাতে ওনারা মাটি দেওয়ার পরে আবার ওই নানাকে মানে স্বপ্নে দেখায় যে আমি আমার দ্বিতীয় জিনিসটা আমি করছি, পূরণ করেছি, এবার হয়তো তোর পালা বা অন্য কারো পালা হইতে পারে, এভাবে মানে একটা হুমকি দেয়। তো উনি বুঝতে পারে ব্যাপারটা যে আসলে আমাদের সাথে এটা কোনোভাবেই আমাদেরকে ছাড়বে না। তো উনি মাটি ছালি হওয়ার পরে উনি কি একজন বড় মাপের তান্ত্রিক নিয়ে আসে বা কবিরাজ নিয়ে আসে, ওনার সাথে পরামর্শ করে। পরামর্শ করার পরে জিনিসটা দেখে দেখে যে আসলে সত্যি ঘটনা যে এইভাবে চলতেছে। তো ওই তান্ত্রিক পরে অনেক কিছু করে ওইটাকে আটকায় রাখে। তো আটকায় রাখার অবস্থায় ওই জিনিসটা বলতেছিল যে আমাকে আটকায় রাখ, যদি আমি কখনো ছুটতে পারি তাহলে কিন্তু আমি কাউকে বাঁচায় রাখবো না। আর বিশেষ করে আমার ওই নানাকে বলে যায় যে আমি যদি ছুটতে পারি তাহলে আগে তোকে মারব, এরকম একটা কথা বলে যায়। আর ঠিক ওই কাজটাই করে আমার নানার সাথে। তো এভাবে চলতে থাকার পরে তো চলেই যায়। ওই মামা মারা যাওয়ার পর অনেক বছর ভালো থাকে, ওই নানাও ভালো থাকে। ওই নানার সাথে অনেক ঘটনা ঘটছে। তো লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে আমার নানার সাথে, ওই নানার সাথে উনি বৈশাখ মাসে ওনার যে খেতে ধান টান কেটে নিয়ে এসে ধান মেশিনে ভাঙে, এগুলা ধান টান সব কাজ করে। তো ওই রাত্রেই আমাদের এখানে একটা মাজার আছে, মাজারের পাশে একটা গর্ত আছে, ঘরে অনেক সময় অনেকে থাকে, অতিথিরা এসে থাকে, অনেক মাজারের পাগল টাগল এখানে এসে থাকে। অর্থ ওই অতিথিদের কানে মানে উনি দান নিয়া ছিল আর কি ওই রাত্রে, উনি একাই ছিল। তো একাই থাকার কারণে কিভাবে কিভাবে জানি এটা মানে ওনার যে কবির আছে বেঁধে রাখছিল ওই জিনিসটাকে কিভাবে কিভাবে জানি ছুটে যায়, এটা হয়তো নানার কেয়াল নেই। কারণ তখন হয়তো উনি মুরব্বী হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছিল, বয়স হয়ে গেছে, হয়তো উনি জানতো না, কেয়াল ছিল না। তো ওই রাত্রে উনি ওইখানে ঘুমায়, তো ঘুমানোর সময় আনুমানিক প্রায় রাত্রে 2:30 দিকে উনি প্রাকৃতিক কাজের জন্য বাহিরে যায়। তো যাওয়ার অবস্থায় ওই অবস্থায় ওনারে ধরে, ধরার পরে খুব দস্তাদস্তি হয়, মারামারি হয় ওনার সাথে। তো মারামারি হওয়ার এক পর্যায়ে যখন নানা পেরে উঠে না, যেহেতু বয়স্ক হয়ে গেছে অনেক কিছু করতে পারে না, অনেক ছুরাকেরা দিয়ে আটকে রাখতে পারে না এই অবস্থায়, তো ওর কাছে মানে সময় চাই যে 10 মিনিট আমাকে সময় দেয়, আমি অন্তত শুধু আমার বাসা পর্যন্ত যাই। তো আমার বাসা পর্যন্ত গেলে পরে আমার যা হওয়ার হয়ে যাক, তুমি 10 মিনিট সময় দে প্লিজ। তো ওই জিনিসটা নাকি দিয়ে মানে 10 মিনিট সময় দেয় যে ঠিক আছে যা, তুই তোর পরিবারের কাছে ক্ষমা চাই, এরকম একটা টাইপের। উনি দস্তুতি করার পরে অনেক রাত্রে প্রায় 2:30 দিকে উনি বাসায় যায়। বাসায় গিয়ে বলে, বাসায় গিয়ে নক দেয় যে কে আছে একটু উঠো তাড়াতাড়ি। তো উনি ওনার স্ত্রী উঠে, ওইটা বলে কি হয়েছে এত রাত্রে তুমি এখানে? তো উনি বলতেছে যে আমার বেশি হাতে আমার সময় নেই, আমি 10 মিনিট সময় নিয়ে আসছি, তো আমারে একটু শুয়ে দাও তোমরা, আর একটু পানি দাও, আমি একটু পানি খামো। তো উনি বইলেই এ কথা বইলেই তুমি উনি ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে না বারান্দায় পড়ে গেছে, ওইখানে পড়ে যাওয়া অবস্থায় পানি আর খাইতে পারে নাই, ওই অবস্থায় উনি মারা যায় ওই জায়গাটায়। তো ওই অবস্থায় যখন মারা যায়, মারা যাওয়ার পরে তো সবাই হই হুল্লোড় লেগে যায় যে আসলে কি হইল জিনিসটা, কি 10 মিনিট সময় নিয়ে আসছে, কি হয়েছে না হয়েছে কেউ কিছু বুঝতে পারে না, একটা আতঙ্কিত অবস্থা হয়ে যায় সবার ভিতরে। সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখে যে বারান্দায় পড়ে আছে খুবই বাজে অবস্থায়, ওই যে নাক দিয়ে কান দিয়ে রক্ত বের হইতেছে, মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তো সবাই তো ভয় পেয়ে যায়, দেখে যে বেঁচে আছে কিনা, দেখে যে আসলে বেঁচে নেই, মারা গেছে উনি। তো মারা যাওয়ার পরে ওনাকে যখন গোসল দেয়, গোসল দেওয়ার টাইমে দেখে যে খুবই মারামারির দাগ, ওই আগের আমার মোশারফ মামার মতো আর কি ওনার সাথে যে ঘটনাগুলো ঘটে, অনেক পিঠে অনেক দাগ, হাতে পায়ে অনেক দাগ ছিল, অনেক লম্বা লম্বা। তো ওনার সাথে খুব বাজে কাজ করা হয়। তো উনি যখন দেখে সবাই বুঝতে পারে যে আসলে ওই কাজটা হয়েছে, তো ওনার ওই দিনকার পর থেকে ওনাকে মাটি দেওয়া হয়। দেওয়ার পরে আবার ওই কবিরাজকে ডাকা হয়, তখন উনি বলছে যে দেখেন এটা কিভাবে ছুটে গেছে, হয়তো ওনার সাথে কথা ছিল আমার যে ছুটে যাওয়ার আগে যেন উনি জানে বা বিষয়টা আমার অবগত করে, হয়তো বা উনি করতে পারে নাই এই জন্য এই কাজটা হয়েছে। তো উনি আবার পরে ওই জিনিসটাকে আবার মানে বেঁধে রাখে বা এরকম কিছু আটকে রাখার একটা কাজ করে, এখন এই অবস্থায় আছে আমাদের এলাকায়। আর উনি তো মারাই গেছে মানা নাই, এই ছিল আমার শেষ ঘটনা ভাই।
অলরাইট, সো বিপুল ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম। বিপুল ভাই অসংখ্য ধন্যবাদ এই যে এত কষ্ট করে এখানে আসলেন ঘটনাগুলো বলবার জন্য, এবং একই সঙ্গে যেটা বলবো যে যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, সো প্রতি উইকেই তো বিভিন্ন জায়গার মানুষজন আসছেন, কেউ ঢাকা, কেউ ঢাকার বাইরে, ঢাকার বিভিন্ন জায়গা, ফরিদপুর থেকে যদি বলি ঢাকার আশপাশে যেই জায়গাগুলো, মুন্সীগঞ্জ থেকে এসে গেছেন, গাজীপুর থেকে, টঙ্গী থেকে, সো এই মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং একই সঙ্গে যেটা বলতে চাই, আসছে পর্ব আগামী পর্বে ভূত স্টুডিওতে যদি আপনি আপনার ঘটনাগুলো বলতে চান, খুব সহজ একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস, ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে, প্রথমত এই অনুষ্ঠানটা একটা হরর শো বা হরর বেসড, একটা হরর স্টোরি বেসড রেডিও শো। তো যারা সাধারণত এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এক্সপেরিয়েন্স করেছেন, কিংবা এমনও হতে পারে যে আপনি এক্সপেরিয়েন্স করেন নাই বাট আপনার কোনো রিলেটিভের কাছ থেকে কিছু ঘটনা আপনি জেনেছেন, এমনও হতে পারে কিছুদিন আগে আপনি কোথাও ট্যুরে গিয়েছিলেন, সেখান থেকে কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন, তো সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনি আগামী পর্বে চাইলেই চলে আসতে পারেন ভূত স্টুডিওতে। শেষ মুহূর্তে দেখা যাক এসএমএস প্যানেলে কে কে বা কারা কারা রয়েছেন আমাদের সাথে। যেমনটা জয়ন্তী আছেন আমাদের সাথে লাস্ট মোমেন্ট পর্যন্ত, হেনা বলছিলেন যে ভাই খুব ভালো লাগলো আজকের প্রোগ্রামটা, থ্যাংকস ফর এন্টারটেইনিং আস, থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে আপনারা পাশে থাকেন এই ব্যাপারটা আমাদের প্রচুর পরিমাণে যদি বলি যে ইন্সপায়ার করে। বিভিন্ন ফিডব্যাকগুলো যখন আপনারা দেন যে ভালো লাগছে, এই গল্পটা এই ধরনের হলে আরো ভালো লাগতো বা এই টাইপের গল্প হলে ভালো লাগতো। সো আমরা চেষ্টা করি পুরো সপ্তাহ জুড়ে যে রেজিস্ট্রেশন গুলো হয় সেই রেজিস্ট্রেশন থেকে এমন কিছু মানুষকে নিয়ে আসবার জন্য যেই মানুষের যদি বলি যে স্টোরিগুলো প্রচার হওয়া প্রয়োজন এবং যেই ঘটনাগুলো আসলে প্রচারযোগ্য। সো থ্যাংক ইউ। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমাদের সাথে আর কারা কারা ছিলেন, যেমনটা অথই ছিলেন আমাদের সাথে, সোহেল ভাই ছিলেন আমাদের সাথে মানিকনগর থেকে, ধানমন্ডি থেকে ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে শিয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে অপূর্ব এবং আশা করছি আগামী পর্বটা হবে আরো বেশি দুর্দান্ত, কারণ আগামী পর্বে আমি এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে আপনি আসছেন, যিনি এই মুহূর্তে আমাকে শুনছেন কিংবা দেখছেন আমার বিশ্বাস যে আপনি আসছেন পরের পর্বে। সো আজকের মতো বিদায় নিচ্ছে অপূর্ব, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জাগো এফএম 94.4 এর সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।